The night comes alive with Grammophon.
চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত কোস্টাল সিপোর্ট সিটি এবং ফিনান্সিয়াল সেন্টার। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রাম পাহাড়, সমুদ্র আর উপত্যকায় ঘেরা এক অপূর্ব নগরী। সীতাকুণ্ডতে পাওয়া পাথরের তৈরি অস্ত্র এবং মানুষের তৈরি পাথরখণ্ড থেকে ধারণা করা হয়, নিওলিথিক সময়ে এখানে অস্ট্রো এশিয়াটিক জনগোষ্ঠীর বসবাস ছিল। তিব্বতের বৌদ্ধ ঐতিহাসিক লামা তারানাথের গ্রন্থ অনুযায়ী চন্দ্রবংশের রাজধানী ছিল এই চট্টগ্রাম। আরব ভৌগোলিকদের বর্ণনায় সমুন্দর নামের বন্দরটি যে আসলে চট্টগ্রাম এটা ধরে নেয়া যায়। সে সময় পাল বংশের রাজা ছিলেন ধর্মপাল। পাল বংশের পর এই অঞ্চলে বেশ কিছু ছোট ছোট রাজ্যের সৃষ্টি হয়। 1517 সালে এখানে আসে পর্তুগিজ। বাণিজ্যের চেয়ে জলদস্যুতায় যাদের আগ্রহ ছিল অনেক বেশি। সুলতান কঠিনভাবে তাদের দমন করে যান, কিন্তু আফগান শাসক শের শাহ বাংলা আক্রমণ করতে চাইলে হোসেন শাহ ভীত হয়ে পর্তুগিজদের সাহায্য চান। বিনিময়ে পর্তুগিজরা চট্টগ্রামে বাণিজ্য কুঠি নির্মাণ করে। এছাড়াও এখানে আসে আরাকান, মুঘল ও ইংরেজ। জানা যায় আরাকানের চন্দ্রবংশীয় রাজা সুলা তাইংসান্দওয়া 953 সালে বাংলা অভিযানে বের হন, কিন্তু কোন এক অজানা কারণে তিনি চট্টগ্রাম অতিক্রম না করে সীতাকুণ্ডতে একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। এই শিলালিপিতে লেখা হয় চৈত্য গঙ্গ, যার অর্থ যুদ্ধ করা অনুচিত। আরাকান পুঁথি থেকে জানা যায় এর পর থেকেই এই এলাকার নাম হয় চৈত্যগং। কালক্রমে চাটিগ্রাম, চাটগা, চট্টগ্রাম, চিটাগং নামের উৎপত্তি। এখন বুঝতে পারছেন চট্টগ্রামের গল্প শুরু হলে আর শেষ হবে না। কোনো গল্প হয়তো শুরু করাও যাবে না। কোন এক অজানা কারণে সেই কারণ খোঁজাও হয়তো নিষিদ্ধ। হ্যাঁ, এমনই রহস্যের ইতিহাসে ঘেরা চট্টগ্রাম পর্যটকের চোখে নয়। একদিন খুব ভোরবেলা ঘুম ভেঙে এই শহর দেখতে বের হলে বুঝবেন এর শ্যাওলা ধরা দেয়ালে, পাহাড়ের নিস্তব্ধতায়, সমুদ্র সৈকতে কত কত গল্প লেখা। কেউ ঘুম ভেঙে ওঠার আগেই দেখার মতো করে দেখতে পারলে হয়তো পড়েও ফেলতে পারেন দু একটা গল্প, নয়তো খুব রাতে এই শহরে জোনাকির মিছিল থেমে গেলে হঠাৎ দেখে ফেলতে পারেন দূর আকাশে খসে পড়া তারার মতো কাউকে। রহস্যময় আগুনের কুণ্ডলী বলে যাকে সবাই, আর মৎস্যকন্যা, সে গল্প শুনতে হলে যেতে হবে জেলে পাড়ায়। আপাতত এই শহরের ভয় যত জেনে নিন তাদের। চলুন শুনে আসি চট্টগ্রামের গা ছমছমে কিছু সত্যি সত্যি গল্প।
হ্যালো চট্টগ্রাম, কেমন আছেন? শুনছেন সবসময় 48.5। আমি রাস্তাচি তাতে ঢাকায়, আজকে ঢাকায় বসে আছে মাসলু, এবং সেখান থেকে সে সবকিছু এখান মানে কি যে কন্ট্রোল করছে মিউজিকের পার্টটা। এবং এখানে আমার সঙ্গে আছেন আজকে রিফাত এখানে আছেন আমার সঙ্গে, এবং আমাদের দেখতে পাচ্ছে হাই মাসুম, এবং আমাদের সাথে হচ্ছেন রনি সিং ভাই আমাদের সাথে আছেন। এবং একটু আপনার শুনলেন আর যে তোমার কাছে এই চট্টগ্রাম নিয়ে, চট্টগ্রামের ছোট্ট একটা হিস্ট্রি এবং তোমার একটা ঘটনা রয়েছে, সেটা আমরা কিছুক্ষণ পরে শুনবো। যাই হোক, আজকে আমরা চট্টগ্রামে এবং আমাদের হসপিটাল পার্টনার এবং ফুড পার্টনার হচ্ছে মেরিডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। তো আমার যেটা মনে হয় যে শুরু থেকে জানি যে কিভাবে আমাদের SMS করবেন, কিভাবে আমাদেরকে ইমেল করবেন, সেই নিয়মগুলো জানিয়ে দিই। আমাদেরকে ইমেল করতে চাই মোবাইলের মেসেজ অথেনিক টাইপ ফুর্তি FORTI40 স্টেজ দেখুন আপনার নাম, স্টেজ দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন অনেক 40 নাম্বার। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutatum@40.fm which is bhutatum@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটেছে বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনার স্টুডিওতে শেয়ার করতে চান যে আপনার ঘটনাটি আপনার পড়াশোনায়। আর যারা দেশের বাইরে রয়েছেন তাহলে ইমেল বা সরাসরি আমাদেরকে ইমেল করে দিতে পারেন আপনাদের অডিও ক্লিপটি, আমরা সেটা প্রচার করে ফেলব। নেক্সট ফ্রাইডেতে আমরা যাচ্ছি ময়মনসিং, সুতরাং তিনি যারা রয়েছে তারা বেশি করে ঘটনা পাঠান আমাদের, এবং আমরা ময়মনসিং যারা আছেন তারা অনেক আমাদের বলতে যে ময়মনসিং এ আসেন অলরেডি, সেখানকার ফ্যান ক্লাব মেম্বার আমাদের জানিয়েছেন যে আসেন অলরেডি, তারা ফর্ম করেছেন বেশ কয়েকটা ফ্যান ক্লাব, চট্টগ্রামেও হয়েছে বেশ কয়েকটা ফ্যান ক্লাব, সেটার ব্যাপারে আমরা শোয়ের শেষের দিকে জানব। আমাদের ফেসবুকে গিয়ে আজকে চট্টগ্রামে যারা অংশগ্রহণ করছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ, তারপর নর্দার্ন ইউনিভার্সিটি, তারপর এখানে আরো অনেকেই আছেন লোকাল অনেকে রয়েছেন, তারা সবাই আছেন, তাদেরকে দেখতে চাইলে আপনারা ফেসবুকে www.facebook.com/ভূতাত্ত্বিক এবং www.facebook.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ত্বিক.com/ভূতাত্ এবং প্রথমেই একটা ঘটনা, একটা স্বপ্ন নিয়ে একটা ঘটনা, সেই স্বপ্নের ঘটনাটাই আস্তে আস্তে এখন জটিল হয়ে উঠছে শুনি আমরা শাহরিয়ারের কাছ থেকে। শাহরিয়ার, আপনার বাসাটা কোথায় এবং আপনি কোথায় থাকেন চট্টগ্রাম শহরে, যদি আমাদেরকে একটু বলতেন।
ধন্যবাদ তাসদি ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো লিসনার্স, আমি শাহরিয়ার হোসেন, চকবাজার, চট্টগ্রাম, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ইন্টার সেকেন্ড ইয়ার।
আমরা চলে যাই ঘটনায়।
ভাই আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা 2011 সালের দিকে। 2011 সালে তখন আমি জ্যাসে এক্সাম দিচ্ছি, জ্যাসে এক্সাম চলতেছে তখন। তো ফার্স্ট আমার ঘটনা বলার, আমার বাড়ির বিবরণটা দেওয়া দরকার, ঠিক আছে? আমার বাড়ির বিবরণটা হলো আমার দুটো বিক্রি বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, চার ফ্ল্যাট বিশিষ্ট একটা বাড়ি। চার ফ্ল্যাটের নিচে দুই ফ্ল্যাট, উপরে দুই ফ্ল্যাট, উপরে ফ্ল্যাটের বাম পাশে থাকতাম আমি, অর্থাৎ আমরা থাকতাম, আমাদের ফ্ল্যাটে থাকতাম, আর তিনটা ফ্ল্যাট রেন্ট দেওয়া, ভাড়া দেওয়া। তো রাসেল ভাই যেমন আমার পরীক্ষা চলছে, আমি আগে বলতেছি, পরীক্ষা চলাকালীন সময় আমাদের বাসায় কি হলো, আমার দোকান ভাই আমাদের ডান পাশে, আমাদের পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটে আসলো। তো ভাড়াটে আসার পর 8 দিন চলে গেল নর্মালি, খুব ওনার দুজন হাজব্যান্ড ওয়াইফ। তো আমরা একদিন, আট দিন পর রাত্রে আমি আর আমার খেতে বসলাম রাত্রে, ওনার গল্প গল্প করে করে যাচ্ছিল, শেষ করতেছিলাম। তো হঠাৎ আমরা শুনতে পেলাম শব্দ, একটা বিকট একটা শব্দ শুনতে
পেলাম।
তো শব্দটা ফার্স্টে আমরা চেষ্টা করছি, ফার্স্টে একটা শব্দ আসতে পারে। তো শব্দটা কন্টিনিউস যখন 3-4 বার হলো, অর্থাৎ 4-5 মিনিট ধরে কন্টিনিউসলি চলছিল। তখন আমরা বললো তুই বাড়িতে দেখে আয় কি হচ্ছে। তো আমি বেরোলাম, আমাদের বাসার সঙ্গে প্যাসেজ আছে, তো আমাদের ভাড়াটের পাশে যেতে হয়। তো আমার পেছনে আব্বু, কি করলাম বললাম, বাসার সামনে গেলাম, বাসার সামনে গিয়ে বললাম আঙ্কেল কি হলো, দরজায় মানে লাফি দিচ্ছে, অর্থাৎ দরজাটা ভাঙার চেষ্টা সামহাও। তো জিজ্ঞেস করলো কি হলো, কি সমস্যা, প্রবলেম কি? আঙ্কেল বলতেছে, আমি খুব ভীত সন্ত্রস্ত তখন, তো ওই অবস্থায় বলতেছে যে আঙ্কেল আমার বাচ্চা আমার উপর রাগ করছে, রাগ করার পর দরজাটা ভেতর থেকে লক করেছে। এখন আমি অনেক জিজ্ঞেস করলাম, খুলতেছিলাম। তো আমার আব্বু তখন জিজ্ঞেস করলো ওনাকে যে মা তুমি খুলো, যে কি প্রবলেম আমাকে বলতে পারবা, নো প্রবলেম।
ফাইনালি কি হলো, যখন দরজাটা খুললো রিকোয়েস্ট করার পরে তখন ভিতরে দেখলো তারা?
আচ্ছা, দরজা খোলার পর, দরজা আমরা খুলিনি তখন, আমরা সেফটির জন্য আমরা পুলিশ কল করা হলো। পুলিশ আসার পর দরজাটা খুললো, খোলার পর দেখলো উনি সুইসাইড করেছে। সুইসাইড করার পর তো হলো কি, মোটামুটি 3 দিন চলে গেল, সুইসাইড করার পর 3 দিন নর্মালে চলে গেল। 3 দিন পর আমাদের সে নতুন হাটিয়া উঠবে, ওনারা ওঠার জন্য আসলো। তো আব্বু তখন ওনাদের বলে দিল যে আমাদের বাসায় সুইসাইড হচ্ছে, তোমরা যদি প্যারানর্মাল কিছু বিশ্বাস বিলিভ করেছ তাহলে না
ওটা,
তোমরা বলতে চাই 21st century কে বিশ্বাস করবে, আমাদের শুনতে পারে সুইসাইড চলে গেছে।
যাই হোক, তারপর
যাই হোক, তো ভাড়াটা ওঠার 2 দিন পর, অর্থাৎ মোটামুটি সুইসাইড হওয়ার 5 দিন পর, এই 5 দিন খুব নর্মাল চললো, ঠিক আছে? 5 দিন পর হঠাৎ রাত্রে 3টার দিকে আমার ঘুম, 8টার দিকে আমার ঘুমটা ভেঙে গেল, ঠিক আছে? আমি ঘুম ভেঙে যাওয়ার পর হঠাৎ করে কাজটাতে যাওয়ার সময়, একটু বলে রাখা দরকার, আমার জানালাটা তখন খোলা ছিল, সময়টা ছিল গরম এবং শীতের মাঝামাঝি সময়, তো গরম আসছে ঋতু পরিবর্তনের একটা সময়, ঠিক আছে? ওই সময় আমি স্যারে কি করলাম, জানলাটা খোলা রাখলাম, জানলা খোলা রেখে ঘুমাতে গেলাম, ঠিক আছে। তো ঘুম হঠাৎ করে ঘুম ভাঙলো, ঘুম দেখলাম জানলার বাইরে গিয়ে জানার মধ্যে আমার চোখ চলে গেল বাইরে হঠাৎ করে। তো আমি চোখ খোলার পর একটা বিভৎস দৃশ্য, বিভৎস দৃশ্য মানে অতি বিভৎস দৃশ্য, এইরকম আমি বললে হয়তো আপনি বুঝতে পারবেন কিন্তু ফিল করা পারছে না জিনিসটা, আমি নিজে দেখার পর ফিল করতে পারছি। তো আমি দেখলাম, আচ্ছা একটু বলা দরকার, আমাদের যে ভাড়াটি আসছে নতুন ভাড়াটিয়ার তোমার তিনজন মেম্বার ছিলেন, একজন হাজবেন্ড, একজন ওয়াইফ, আরেকজন ছোট বাচ্চা 4-5 বছর তিনটি বাচ্চা। অত পিচ্ছে বাচ্চাটা দেখলাম আমি, আমার অর্থাৎ আমি ঘুম ভাঙার পর দেখলাম আমার পিচ্ছে বাচ্চাটা আমার জানলার সামনে দাঁড়ানো, ঠিক আছে, এতটুকু ঠিক আছে। কিন্তু পিচ্ছে বাচ্চাটার মাথার অর্থাৎ থেকে মাথা পর্যন্ত যে অংশটা, ওই অংশটা ছিল যে আপুটা আমাদের বাসায় সুইসাইড করতে পারেনি, ওই আপুটার আমি তো দিকে প্রচন্ড ভয় পাওয়ার পর একটা চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার পর আমি এক্সপেক্ট করতেছিলাম পাশের বাসা থেকে, পাশের রুম থেকে আমাদের আব্বুর রুমটা ছিল আমার সাথে অ্যাটাচড, ঠিক আছে। যে চিৎকার দিলাম সেই চিৎকার শোনার পর আশেপাশের বাসা থেকে শুধু চলে আসার কথা, আমি জিজ্ঞেস করে চিৎকার দিচ্ছি ভয় পাওয়ার পর। কিন্তু দেখলাম ফাইনালি আমার আব্বু আম্মু আসলো না, আমি 2-1 মিনিট ওয়েট করলাম, ওয়েট করার পর আব্বুটা চিৎকার দিলাম, চিৎকার দেওয়ার পর দেখতেছি এখনো বলো রেসপন্ড আসতেছে না, ঠিক আছে। আমি কি করলাম তখন আমি ওঠার চেষ্টা করলাম, শুনেছিলাম সবাই থেকে ওঠার চেষ্টা করলাম কিন্তু আলটিমেটলি পারলাম না, আমি কোনো বডি মুভমেন্টই করতে পারতেছি রাস্তা ভাই। তো তখন হলো কি, আমি একটু মানে চোখ বন্ধ করে থাকলাম, চোখ বন্ধ থাকার চেষ্টা করলাম যে আমার এই বিগত দৃশ্যটা আমার দিতে না হয়, দেখো চুরো পিচ্ছে পাচ্ছে এই অবস্থা। যাই হোক আমি আলটিমেটলি 5 মিনিট আমার চোখটা বন্ধ ছিল, বন্ধ থাকার পর ওই আসলে ওই শ্যাডোটা, শ্যাডো বলবো স্ট্রাকচার বলো, যাই হোক সেটা সেখানে দেখার জন্য চোখটা খুললাম, দেখলাম ওই যে স্ট্রিল শিওস দেয়ার। তো আমি কি করলাম আবার বন্ধ করে ফেললাম। এইভাবে 3টার দিকে অর্থাৎ তখন তো মোটামুটি ফজর আজান মোটামুটি 5টার দিকে দিত, মোটামুটি 2 ঘন্টা আমার বন্ধ করার মধ্যে চলে গেল, ঠিক আছে। তো আমি প্রচন্ড ভয়, আমার ভয় এমন আশেপাশের যে খাটে শুয়েছিলাম খাটার বিস্তারিত পুরো ভিজে গেছে, আমার শরীর পুরো ভিজা এমন অবস্থায়। তো আমার একটু এখন পরীক্ষার প্রেশার ছিল ওই দিনে, ওই দিন আমার পরীক্ষা ছিল জাস্ট এক্সাম, তখন আমার বয়স 13-14 বছর, 13-14 বছর বয়স, আমি এক ছেলে একটা এক্সপিরিয়েন্স করছি জিনিসটা, ওই সময় আমার পরীক্ষা চলতেছে, আমি বুঝতেই পারতেছি আমার
সময়টা ছিল। হ্যাঁ, এটা আপনার সাথে রেগুলার হচ্ছে প্রতিদিন?
রেগুলার বলতে উইকলি, যখনই ঘুম ভাঙতো দেখবেন উঠতে আমার 4 দিন ঘুম ভাঙতেছে, 4 দিন ঘুম ভাঙার পর আমি দেখতেছি যে ওটা আমার সামনে
শুনতে চেয়েছিলাম যে আপনার ঘুম হঠাৎ করে ভেঙে যেত এবং ঘুম ভেঙে গেলে আপনি দেখতে পেতেন ওইটা, তাই না?
আচ্ছা,
তারপর কি হলো?
তারপর আমি বলতাম ভাইয়া আসলে একটু কথা বলে দেখার, আমি জিনিসটা ঘুম ভাঙার পর আমাকে যখন ডাক্তার আসলো ঘুম থেকে যে 6টার দিকে আমার ছিল এক্সাম তুমি উঠবে না, তখন আমি আমাকে আসলে বলি নাই, তখন তখন একটু কথা বলি নাই কারণ ফার্স্ট রিজন ছিল টেনশন করবো, প্রথম টেনশন সেকেন্ড রিজন ওনার হয়তো বা সিদ্ধান্তিক ওই দিক দিয়ে চলে যেতে পারে, তো আমি ওই দিক দিয়ে ওনার টেনশন দিতে পারতেছেন না। ফার্স্ট আমি ধরে দিলাম জিনিসটা আসলে ভাই হ্যালোসিনেশন, আমি হ্যালোসিনেশন আসলে নিজেকে বোঝাতে চাচ্ছিলাম, অর্থাৎ আমি যে অনেক বেশি থাকতে পারে আসলে নিয়ে মানে আমার 8 দিনের মধ্যে ওনার সাথে আমার একটা খুব ভালো রিলেশন তৈরি হয়ে গেছিল ভাইয়া। তো আর ভালো রিলেশন তৈরি হওয়ার ফলে আমি মনে করলাম যে ওনাকে আমার হ্যালোসিন হইতেই পারে, ওনার মৃত্যুর পর আমি যদি রিসার শুনে দিতে পারতাম যে ওই দিন দুপুরেই আমার সাথে আমার কথা হয়েছে, অর্থাৎ উনি যেদিন মারা যাবেন সুইসাইড করছে ওই দিন দুপুরেই ওই আপুটার সাথে আমার কথা হয়েছিল, আমি যেতে পারতেছিলাম না, আমি মনে করছিলাম হ্যালোসিনেশন হয়তো বা ফার্স্ট দিন আমি দেখতেই পারি ওই
জিনিস। আপনি এটা পরপর আপনি যেটা বলি সেটা হচ্ছে 2 বছর পর্যন্ত এই জিনিসটা দেখতে পেয়েছেন, এবং আমি একটু প্রশ্ন করে আপনার কাছ থেকে শুনে নিই, 2 বছর আপনি দেখতেন এবং 2 বছর সবসময় আপনার এই ঘুম ভেঙে গিয়ে আপনি দেখতে পেতেন, ঘুম ভাঙলে আপনি এটা দেখতে পেতেন, ওকে। তারপর আপনি 2 বছর পরে আপনি এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কি করতেন?
আমার কথা শুনতে চাইলেন বলে তুমি
সবকিছু বলো, তখন আপনি তাকে সবকিছু বললেন,
আপনারই বলতে বললেন, ঠিক আছে। আমি বললাম, বলার পর বললেন ঠিক আছে তুমি হ্যালুসিনেশন হচ্ছে তোমার, তুমি ভাব করছো আমার কাছে আসছো, উনি
ছিলেন
ঢাকায় 2 দিন চেম্বার করার জন্য আসতেন, ঠিক আছে। তো হলো কি উনি করলেন যে আমাকে বললেন প্রেসক্রাইব করে দিলেন কিছু, কিন্তু ওষুধের নাম প্রেসক্রাইব করে দিলেন যে তুমি এইসব ওষুধ খাবা, মেডিটেশন করার চেষ্টা করবা। তো আমি ওনার ইসলাম থেকে আসার পর আলটিমেটলি দুই দিন পর আমি দুই দিন কন্টিনিউস ওনার ওষুধ চালিয়েছে, তারপর মেডিটেশন করার চেষ্টা করছি দুই দিন। দুই দিন পর আলটিমেটলি ওনাকে ফোন দিলেন, আচ্ছা উনি না একটা ফোন আসছে, বললাম কে বলতেছেন যে আমি ডক্টর নামটা বুঝতে পারছি না, তো তুমি আমার সাথে দেখা করতে পারবো? আমি বলতেছি স্যার আজকে দেখা পড়া পসিবল না, কালকে সকালে আসি, বলে ঠিক আছে নো প্রবলেম, তুই কালকে সকালে চেম্বারে ঠিক আছে দেখা করতে গেলাম টেম্পোর সাথে। তো উনি দেখা করতে যাওয়ার পর উনি আমাকে বলতেছেন আচ্ছা তোমার ঘটনাটা আমাকে আরেকটু একটু ক্লিয়ার করে বলো, আসলে তোমার স্ট্রাকচারটা কিরকম ছিল। তো আমি কি বললাম ওনাকে এই স্ট্রাকচারটা ছিল, তোমার চেয়ারটা তখন দেখতে একটু বুঝ হয়ে গেল, ফাইনালি আলটিমেটলি আমার যে কথাটা বললো সেটা আমার জন্য ছিল খুবই 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 ভয়ঙ্কর একটা জিনিস। উনি দেখতে পেতেন প্রত্যেকদিন রাতে, অর্থাৎ তোমার আমাকে আমার সাথে দেখা করার পর উনি দেখতে পেতেন প্রত্যেকদিন রাতে, অর্থাৎ গত দুই দিন ধরে দুই রাতে ঠিক ওই আমার আমার বর্ণনা হচ্ছে যে স্ট্রাকচারটা ছিল ওই স্ট্রাকচারটা ওনার ব্যাডের পাশে দাঁড়িয়ে থাকতো, দিন দেখলেন আরো থাকতো একদিন ওনার পাশেই বসা। তো আলটিমেটলি উনি ভয়ে ছিলেন, খুবই ভয়ে, ঠিক আছে স্বাভাবিক একটা মানুষ, উনি বারো বছর ধরে সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করতেছেন, প্লাস আমার মতো অনেক
ওনার কি প্রবলেম শেষ পর্যন্ত ছিলই আপনি তাই জানতেন। এবং আপনি আপনি একটা জিনিস আমাকে বলেছিলেন যখন উনি দেখতে শুরু করলেন তখন আস্তে আস্তে আমার মনে হয় ঘটনার মেইন পয়েন্ট এখানে। এবং থ্যাংক ইউ শাহরিয়ার, এবং শাহরিয়ারের ঘটনার মেইন জায়গাটা এটা ছিল যে উনি একটা মেয়েকে দেখতেন যে মেয়েটা মৃত, এবং সেই মেয়েটাকে উনি দেখা শুরু করার পর যখন অসহ্য হয়ে গেল দুই বছরের মতো সময়, তখন উনি একজন তার কাছে গেলেন, একজন খুব নাম করা সাইকিয়াট্রিস্ট যিনি ঢাকা এবং চিটাগাংয়ে দুই জায়গাতেই প্র্যাকটিস করেন। এবং তারপরে তার কাছে জানতে চাইলেন এর সমাধান কি, উনি তো রেগুলার প্রেসক্রাইব করলেন, বাট কয়েকদিন পর আবার ওনাকে আবার শাহিয়ারকে দেখে পাঠালেন উনি, এবং ডেকে পাঠিয়ে উনি জানালেন যে এখন তিনি সেটা দেখতে শুরু করেছেন, অর্থাৎ আপনারা যারা ঘটনাটা দেখতে শুরু করলেন, মানে যখন উনি দেখতে শুরু করলেন তখন আস্তে আস্তে শাহরিয়ার সেখান থেকে বেরিয়ে আসলো। শাহরিয়ার এই ঘটনা শোনার পরে আপনারা অনেকে হয়তো এই জিনিসটাকে অবলোকন বা করতে পারেন বা দেখতে পারেন বা এই এক্সপিরিয়েন্সটা আপনারা হয়তো পেতে পারেন। আমি একটা অনেকদিন একটা মুভি দেখেছিলাম রিং নামে, সেখানে একটা ফুটেজ থাকে, সেই ফুটেজটা যে দেখে সে কয়েকদিনের মধ্যে মারা যায়। তো আমার কাছে শাহরিয়ার ঘটনা খুব অদ্ভুত লাগলো, আপনি যা শুনলেন শাহরিয়ার ঘটনাটা এরকম মানে কি বলবো ছোঁয়াচে রোগের মতো আর কি। ডাক্তার ট্রিটমেন্ট করতে চেয়েছিল শাহরিয়ার, উল্টে ডাক্তার তার চিকিৎসা করলো, সে সফল হল, বাট তিনি সেই রোগে ভুগতে শুরু করলেন। যারা শুনছেন তাদেরও যে এরকম হবে না সেটা বলাটা খুব মুশকিল, হয়তো দুর্যোগ হতে পারে, এবং হতে পারলে অবশ্যই আপনি জানাবেন, এবং জানাতে হলে যেটা করবেন সেটা আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি আপনাদের বলেছি, আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসটা প্লিজ রাখুন, ইমেল @radio4.fm। আমি বলছিলাম যে আর যে তমা আমাদের প্রোগ্রামের আর যে হিসেবে এইখানেই ছিলেন এবং যেখান থেকে আজকে শো করছি, তমা আমাকে একটা ঘটনা পাঠিয়েছেন তার বাসা চট্টগ্রামে, এবং খুব অদ্ভুত ঘটনাটা, আমি বলবো না যে ভয়ের, বাট ঘটনাটা খুবই অদ্ভুত, আমি সেই ঘটনাটা আপনাদের পড়ে শোনাচ্ছি। তমা আমাকে টেক্সট করে পাঠিয়েছেন ঘটনাটা, তাকে উনি নিজেই ভয় দিতে চেয়েছিলেন, পরে সিট যাওয়ার কারণে দিতে পারেননি, বাট আমরা শুনছি সেটা, আমি জাস্ট হুবহু পড়ে শোনাচ্ছি। কথা বলছি এই যে গাছটাকে নিয়ে, সেই গাছটির নাম খিরমি গাছ, অন্য কোনো নাম আছে কিনা জানি না। এই গাছ বাংলাদেশের কি তিনটা আছে, কিন্তু এর মধ্যে যেটা আমাদের গ্রামে ওইটা শুধু ফল হয়। আমাদের গ্রামের নাম বারুকুণ্ড, সীতাকুণ্ড থানায় পড়ে এই গ্রামটি। এই ফলটা অন্যান্য ফলের মতো না, ভীষণ মিষ্টি, ভেতরটা পুরো দুধে ভর্তি, সবাই এই গাছটাকে অনেক স্পেশাল মনে করে আর মনে করত যে আর খুব মেনে চলত, মানত, খুব শ্রদ্ধা করত এই গাছটির নিচে দুধ ঢালে। এখনো গরুর বাচ্চা হলে প্রথম দুধটা ওই গাছের নিচে সবাই দিয়ে আসে। আর একটা মিথ আছে এই গাছটাকে, এই গাছটায় আমাদের ফ্যামিলির যিনি প্রথম নিয়ে এসেছিলেন তিনি নিয়েছিলেন ইরান থেকে, এবং এই গাছটা এখানে রোপণ করেছিলেন আর এখানে বসবাস শুরু করেন। তাই বলা হয় এই গাছের কোন ডাল মরে ভেঙে গেলে আমাদের ফ্যামিলির কেউ না কেউ মারা যাবে, এবং কখন যদি গাছের ডালটা পড়ে যায় তাহলে আমাদের ফ্যামিলির কেউ আর বেঁচে থাকবে না, মানে পুরো যদি গাছটা পড়ে যায় আই মিন ফ্যামিলির লাস্ট মানুষটাও থাকবে না। ঘটনাটা 1954-55 সালে, আমার ফুপির বয়স তখন 18-19, বিকেলবেলা আসর পড়ে সব বোনেরা মিলে খিরমি গাছের নিচে ঘুরতে গেছেন। আমার ওই ফুপির চুল অনেক লম্বা এবং ঘন ছিল, ওনারা মাগরিবের আগে আগে বাড়িতে ঢুকে গেলেন, এবং বাড়ির এরপর মাগরিব থেকে পরে পুক যখন চুল আঁচড়াচ্ছিলেন আর চুলের দুল বাঁধার চেষ্টা করছিলেন তখন হঠাৎ ওনার মাথা জ্বলে যাচ্ছিল এবং উনি মাথা ঘুরে সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছিলেন। এরপর যখন বারবার এমন হচ্ছিল মনে হচ্ছে তখন একজন হুজুরকে ডেকে নিয়ে আসায় হুজুর এসে বুঝতে পারেন কোন একটা সমস্যা হচ্ছে চুল বাঁধা নিয়ে। উনি বললেন আজকে রাতে চুল নাবেতেই থাকতে। পরে রাতে হুজুর স্বপ্ন দেখলেন কেউ একজন যাকে দেখা যাচ্ছে না, তিনি কিছু অস্পষ্ট গলায় তিনি বলছেন টুপির কথা। উনি বললেন যে আমি কাছের দিন আমার বয়স প্রায় 400 বছর, ফুপির নাম ধরে তারা বললেন যে ওর চুল অনেক সুন্দর, ওর খোঁড়া চুলে বাইরে যাওয়াটা ঠিক হয়নি, অন্য কোন জিন হলে হয়তো বা বিরাট কোন ক্ষতি করতো, আমি শুধুমাত্র আঙুল দিয়ে চুলটাকে ছুঁয়েছি, কিন্তু এর ফলে ও চুল বাঁধতে পারবে না, এছাড়া তার কোন সমস্যা প্রক্রিয়া কখন চুল বাঁধতে পারেনি। এখন যতবারই চুল বাঁধার চেষ্টা করেছেন প্রত্যেকবারই ওনার মাথা জ্বলে পুড়ে মাথা ঘুরে পড়ে গেছেন। এবং জায়গাটা চিটাগং শহর থেকে দূরে না, ভারবকুণ্ড চিটাগং শহরে যাওয়ার সময় চিটাগুণ্ড মধ্যে পড়ে থানায়। এবং এই জায়গাটায় আমরা বললাম না যে ঘোরার জন্য আপনারা অনেক সময় সমুদ্র দেখতে যান, এই জায়গাটা চিটাগং শহর অদ্ভুত একটা সুন্দর শহর এবং আমরা এই সময় পেলে হয়তো এখান থেকে কক্সবাজার চলে যাই। কিন্তু সীতাকুণ্ডেও দেখার মতন অনেক কিছু আছে। আমরা কিন্তু আজকের ডকুমেন্টারির শুরুতেই বলেছিলাম যে সীতাকুণ্ডে এসে হঠাৎ করে থেমে গিয়েছিলেন হচ্ছে আমি নাম বলে গেলাম, তো উনি থেমে গিয়েছিলেন, উনি আচ্ছা আরাকান যে শাসক তিনি, এবং এই বলেছিলেন যে সামনে তিনি এগোননি এবং ওইখানে তিনি একটা স্কাপচার তৈরি করেছেন এবং ওখানে বলেছিলেন যে যুদ্ধ করা ঠিক হবে না এরকম কিছু একটা আর কি। তো ব্যাপারটা সীতাকুণ্ড নিয়ে এরকম রহস্য ঘেরা অনেক কিছুই রয়েছে, আপনারা চাইলে এই গাছটা ভিজিট করতে পারেন, গাছটা এখনো রয়েছে। এবং এটা কিন্তু সত্যি যে তোমাদের যখনই এই গাছের কোন ডাল ভেঙে পড়ে তখন ফ্যামিলি কেউ মারা যায়। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির আগে আপনাদের আরো একবার জানিয়ে দিই যে আমাদের এসএমএস পাচ্ছে নাসিম চিটাগং থেকে লিখছেন, ক্যান্টনমেন্ট থেকে ফার্স্ট স্টোরিটা দারুণ, অয়ন আমাদেরকে লিখছেন অনেকদিন পর তিনি শুনছেন, শেখ আমাদের সাথে বলছেন ঘটনা রয়েছে, জ্যাকলিন আমাদের নাটোর থেকে লিখছেন, মাহি আমাদের লিখছেন, আচ্ছা অনেকে লিখছেন সাউন্ডের একটু সমস্যা হচ্ছে আমরা স্তর করার চেষ্টা করছি, সবুজ আমাদের লিখছেন তিনি এখনো ক্লিয়ার শুনতে পাচ্ছেন এটা তিনি জানিয়েছেন, আমরা চেষ্টা করছি ঠিক করার জন্য, মুন্তাসির এবং তার ওয়াইফ ঐশ তারা ভোটের সাথে আছেন ভালো লাগছে আপনি জানিয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি অনামিকা সাদিয়া সহ আরো অনেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা নেক্সট ফ্রাইডে আমরা যাচ্ছি মায়মন সিং, সুতরাং মায়মন সিং যারা রয়েছেন তারা আমাদেরকে ইমেল করুন আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/ভূতফুক্তি এবং www.facebook.com/ভূতফম.com, এখানে গিয়ে আপনি আপনি লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের ভিডিওগুলো দেখুন। আজকের গেস্টদের আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুক্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুক্তি।
দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
The night comes alive with the crying phone. শুনছেন সবসময় রেডিও ফুটে যে এখন আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। এবং আমি রাসেল আছি সাথে ঢাকা থেকে, আমার সাথে রয়েছে মাসুম, এখানে অপারেট কোচের আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আসিফ ভাই এবং আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন, আলভি আছেন আমাদের সঙ্গে, একটু পরপর যিনি পোস্ট দিয়ে আপনাদেরকে জানাচ্ছেন সবকিছু যে আমরা কি করছি না করছি। এবং চট্টগ্রামের অসংখ্য মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, অসংখ্য আমাদের লিসনার যারা রয়েছেন স্টুডিওতে আছেন তারা, আপনারা ছবি দেখতে পারেন ফেসবুক গিয়ে, আপনারা অবশ্যই এই ছবি চেক করে নিতে পারেন এবং সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন আমাদের কাছে। আমরা চলে যাব একটু আগে, আমরা শুনছিলাম যে চিকিৎসা করতে গিয়ে ডাক্তার নিজে সেই রোগীর শিকার হয়ে যান। সো এইরকমই একটা মানে ঘটনার পরে আমার মনে হয় যে ডাক্তারের একটা ঘটনা শুনলে কেমন হয়। তাদের সাথে রয়েছেন এই মুহূর্তে যিনি, তার নাম আমি বলে দিতে আপনাদেরকে দিচ্ছেন, মিতা, রাইট? মিতা, আপনার ঘটনাটা আমরা শুনি যেটা আপনার হসপিটালের হোস্টেলে ঘটেছিল, মেডিকেল কলেজের হোস্টেলে, সেই ঘটনাটা কি ঘটেছিল একটু আমি শুনি।
থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। হ্যালো লিসেনার্স, আমি মিতা ফ্রম চিটাগং মেডিকেল কলেজ। ভাইয়া, আমি ফার্স্ট যখন মেডিকেলে ভর্তি হই তা শুরু করি 2014, এখন আর বর্তমানে থার্ড ইয়ারে আছি। আমি যে হোস্টেলটাতে থাকি তার নাম হচ্ছে কান্তা হোস্টেল। তো ওখানে তিনটা ব্লক আছে, এ বি সি, আমি সি ব্লকের কথা বলবো কারণ আমি ওখানে থাকি। ফার্স্ট যখন আমি যাই তখন আমার ব্লগ সম্পর্কে অনেক হন্টেড হরর কিছু কাহিনী আমি শুনি, বাট আমি নেভার এখানে বিলিভ কখনোই করতাম না, বিকজ আমার কাছে এগুলো মনে হতো যে এগুলো কখনো পসিবল না, কারণ আমি কখনো এক্সপিরিয়েন্স ছিলাম না। তো অনেক কাহিনী আমি উড়িয়ে দিতাম হেসে যে না এটা হতে পারে না, আর সব কাহিনী পিছিয়ে আমি কিছু যুক্তি বের করতাম, একটু আমি রিল্যাক্স করতাম। তো আমি থাকি টপ ফ্লোরে, তো ছাদে মাঝে মাঝে আমাদের মনে হয় যে এক সাইড থেকে আরেক সাইডে কেউ একজন দৌড়ে যাচ্ছে। তো যে বাদুর থাকতে পারে, বিকজ আমাদের হোস্টেলের এক সাইড হচ্ছে পাহাড়, আরেক সাইডে রাস্তা, আরেক সাইডে হসপিটাল বিল্ডিং, যেটা তো পাহাড়ের উপর অনেক বাদু টাদু থাকে, রাতে দৌড়াতে পারে সেজন্য। তো ছাদে গিয়ে তেমন কিছুই দেখা যেত না, তো বাদুর ছাড়া আর কি হতে পারে। আমি যখন 2014 কিছু মাস খেতে যাই, আমার একটা অভ্যাস আছে রাতে চা খাওয়ার অভ্যাস আছে, তো আমি ছাদে মাঝে মাঝে মন খারাপ হলে ছাদে চা নিয়ে চলে যেতাম। আমি হেডফোনে গান শুনতাম, অনেক পছন্দ করি যেটা, ছাদে চা খেতে যেতাম। তো অ্যাজ ইউজুয়াল নভেম্বরের লাস্টের দিকে একটু শীত পড়া শুরু হয়, তো ওই টাইমে আমি ছাদে যাই। ছাদে গিয়ে আমাদের ছাদের ডিরেকশনটা এরকম, ওয়ান ওয়ে, মানে কেউ ঢুকবে বা বের হবে এন্ট্রি গেট জাস্ট ওয়ান ওয়ে। আমি এমন একটা পজিশনে বসেছিলাম যে কেউ যদি ছাদে ঢুকে আমি তাকে দেখতে পাবো, আবার কেউ যদি ছাদ থেকে বের হয়ে যায় আমি তাকেও দেখতে পাবো। তো আমি যখন ছাদে যাই তখন আমি রেলিং এর কাছে একটা আপুর অবয়ব দেখি, যেহেতু কুয়াশা ছিল তো আমি খেয়াল করিনি, আমি জাস্ট ধরে নিয়েছিলাম আমার মতোই কেউ একজন এসে জাস্ট টাইমটা পাস করছে বা ফোনে কথা বলছে, আমি স্পষ্ট কিছু দেখিনি। তো আমি আমার মতো গান শুনে যাই, যা শেষ করতে আমার তখন বাজে মেবি 2টা। তো আমি রেলিং এর দিকে আবার তাকাই, আমি আপুটাকে দেখতে পেলাম না। হঠাৎ আমার মনে হলো যে আপুটা যদি যায় আমার সামনে দিয়ে আমার ক্রস করে যেতে হবে, বাট আপুটা এখন কোথায় গেল। হঠাৎ করে আমার টেনশন হইল যে আপুটা কি সুইসাইডাল কোনো অ্যাটেম্প্ট নিছে, কারণ আমার এসব হরর টর বিলিভ হতো না। তো আমি রেলিং এর কাছে দৌড়ে যাই যে আপুটা কি ছাদ থেকে লাফ দিচ্ছে কিনা। ওই সাইডটা ছিল পাহাড়ের সাইড, আমি উঁকি মারি, উঁকি মারি আমি কিছু দেখি না।
আচ্ছা,
আমি আবার ছাদে চারিদিকে খুঁজি যে আপুটা কোথায় গেল। আমি স্পষ্ট 2-3 বার দেখেছি যে আপুটা এখানে দাঁড়িয়ে কিছু একটা করছে, হয় ফোনে কথা বলছে নাহলে টাইম পাস করছে। তো যখন আমি আবার ছাদে খুঁজতে এসে আবার রেলিং এর কাছে গিয়ে ব্যাক করে পাহাড়ের দিকে তাকাই, আমি দেখি যে আপুটা বসে আছে এবং আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
ও মাই গড,
আমি জাস্ট মনে করেছিলাম হয়তো এটা আমার ভিজুয়াল হ্যালুসিনেশন হচ্ছে অনেক রাতে আমি থাকার কারণে। তো আমি অন্যদিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোলে নিয়ে আসলাম। কন্ট্রোলে আনার পর আমি আবার তাকাই এবং সেম দৃশ্যটা রিপিট হয়, উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং ফেসটা আমার কাছে আনলেন। আমি পর্যন্ত কোনোদিন এই ফেসের কাউকে হোস্টেলে দেখি। দেন আমি থান্ডার্ড হয়ে যাই, জাস্ট থান্ডার্ড, আমার হাত পা কাঁপতে থাকে, আমি চেক করার জন্য ঘুরে যাই, আমি গেটের দিকে পা বাড়াই, বাট আমি গেটের দিকে তাকাতেই দেখি আপুটা গেটের এন্ট্রিতে বসে আছে এবং সেম ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি জাস্ট ওখানেই সেন্সলেস হয়ে যাই এবং সকালে কখন আমার ফ্রেন্ড এসে আমাকে নিয়ে গেছে আমি কিছু জানি না। এরপর থেকে আমি আর কখনো ছাদে যাই না।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ মিতালি। মিতা, আপনার নাম কি মিতালি?
না, আমার নাম মাকসুদা হক মিতা।
মিতা, আচ্ছা মিতালি বলেছে ফেসবুকে, দেখছিলাম স্ট্যাটিসে ভুল গেছে মিতা। আচ্ছা বলতাম রক্স লিগের টমক চ্যাম্পিয়ন, এছাড়াও দেখতে পাচ্ছি সিকান্দার শেখ আমাদের লিখেছেন ভালো হচ্ছে, সবাই প্রশংসা করেছেন, বুলবুল আমাদের এখানে আছেন ফেসবুকে, আমাদের এখানে রয়েছেন মুক্তা, এছাড়াও সুষময়, এছাড়াও আরো অনেকে দেখতে পাচ্ছি, রিবন, আতিক চৌধুরী, সোহেল জামানদার, এছাড়াও জহুরুল ইসলাম সহ আর অনেকে আমাদের সাথে। কলকাতা ইন্ডিয়া থেকে রয়েছেন আমাদের সাথে দেবাস্মিতা, এছাড়াও অভিক আমাদের সাথে রয়েছেন, অবধি রয়েছেন আমাদের সাথে, সুমন, শুভ্রদেব, আদিব, মালিয়া, আনিশা এবং শোভন, সে নাকি আমাদের বিয়ের ফ্রেন্ড হল শোভন। এবং আমার মনে হয় যে আমাদের এইখানে এখন এই মুহূর্তে উপস্থিত আছেন জেফ্রান, যিনি আসলে এই নামগুলো আমাকে জানিয়েছিলেন, যারা রেগুলার আমাদের সাথে শোনেন। তো আমরা এখন জেফ্রানের কাছে সরাসরি তার ঘটনা শুনতে যাবো, যেহেতু সময় কম, এসএমএস পড়তে পারছি খুবই কম, এবং খুব দ্রুত জেফ্রানের ঘটনাটা শুনে আসবো।
থ্যাংক ইউ রাসেল ভাই,
কিন্তু আপনি তো ইন্ডিয়াতেই থাকেন, পড়াশোনা করছেন এখানে।
হাই লিসেনার্স, আমার নাম জাফরান আবদুল্লাহ, আমি চিটাগাং ছেলে, বাট পড়াশোনার কারণে আমি কলকাতায় থাকি। সিরিয়াসলি ভাই, কলকাতায় আপনার অনেক ফ্যান আছে,
অনেক
আপনার খুব ফেমাস
হয়েছে,
আপনি ওখানে যদি শো করেন আই গেস হিট করবে। ওকে, ডাইরেক্ট স্টোরিতে চলে যাই। কলকাতা, এটা কলকাতারই একটা ঘটনা। লাস্ট ইয়ারের ভিডের দিকে আমার একটা ফ্রেন্ড আছে অভিক নামে, যার নাম নিলেন মাত্র। তো এক রাতে ও আমায় কল করলো, ওর একটা ইনভিটেশন আছে, তো ওর বাড়ি ফিরতে লেট হবে, তো ওর বাইকটা আমার বাড়িতে রাখতে চায়। তো আমার কোনো আপত্তি ছিল না, আমি বললাম ওকে নো প্রবলেম। তো ও আমাকে, ও চলে গেল ইনভিটেশন, তারপর আমাকে রাত্রিবেলা 11:30 নাগাদ ফোন করলো। আমার বাড়িটা হচ্ছে বারাসাতে, তো ওকে চাপাটা যেতে বলেছিল, চাপাটালি আমার বাড়ি থেকে ঠিক 2 মিনিট হেঁটে। তো আমি চাপাটালি গেলাম, ও তখন বাজে রাত 11:30 থেকে 12:15। তো আমি অভিকের সাথে দেখা করলাম, ওকে বললাম যে লেট হয়ে গেছে, কি আর বাড়ি, তুই আমার বাড়ি থেকে যা। ও বললো হ্যাঁ কোনো প্রবলেম নেই, তোর বাড়ি আমার ইচ্ছে করছে না, ঠিক আছে ও আমার বাড়ি যেতে থাকবে বললো। এবার তো আমি আর ও মিলে ডিসাইড করলাম যে এখন এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে লাভ নেই, একটু ঘুরে আসি, কালকে এমনিও সানডে, তো একটু ঘুরে আসি। তো ও এক কথায় রাজি হয়ে গেল। আমরা চাপাড়া এদিকে একটা ব্রিজ টপকে অনিমোর নামে এক জায়গায় বাইক নিয়ে, বাইক রিফিউল করতে, তো রিফিউল করে আমরা দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার প্ল্যান করলাম। অর্ধেক গিয়ে আমরা রিটার্ন করেছি, কেন বিকজ সাডেনলি একটা মাথা একটা প্ল্যান করলো যে আমি যেদিক যাচ্ছি ঠিক তার উল্টো সাইডে সন্তোষপুর নামে একটা জায়গা আছে, সেই জায়গাটা নাকি খুব খতরনাক, অনেকে ওই নামে মানে ওই জায়গার নামে অনেকে অনেক কিছু বলে। তো ওই জায়গাটাই যাই, আমিও এক কথায় গেলাম, আমি রক্সের ওদিকে চলে গেলাম। তো 10-15 মিনিট যাওয়ার পর সন্তোষপুরের রোড আসলো, সন্তোষপুরের রোডে ঢোকার আগে ওর যাচ্ছে আমায় বললো যে যাই দেখিস, কিছু বলিস না আমায়, বিকজ আমি বাইক চালাবো, আমি বাইক চালানো পারবো, ঠিক আছে নো প্রবলেম। তো আমরা সন্তোষপুরের রোডে ঢুকলাম। তো বলে রাখি ও একটা গিটারিস্ট, ও গান বাজনা খুব ভালো আছে। তো ও কি করলো, গান গাইতে শুরু করলো। অন্ধকার রাস্তা, দুদিকে খোলা জমি আর কিছু নেই, অনেক দূর পর একটা একটা বাল্ব, ছোট একদম কম ওয়াটের। তো আমরা গান গাইতে শুরু করলাম চিলে চিলে, ও আর বাইকের গানের তালে তালে বাইকের লাইট অন অফ অন অফ করা শুরু করলো, একদম মানে মজা করছিলাম আমি আরো। তো এরকম অনেক দূর গেলাম, প্রায় 20-25 মিনিট আমরা ভেতরে ঢুকে গেলাম সন্তোষপুর, একদম প্রায় চলে এসেছি ভেতরে। তো আমি আর আমি একটু এদিক ওদিক দেখছিলাম কি আছে কি না আছে। তো তখন সাডেনলি আমি বাদিকে একটা কবরস্থান দেখতে পারলাম, কবরস্থানটা পার করলাম, কিছু হলো না, তারপরে টার্নিং আসলো, টার্নিং গেলাম, নেওয়ার পর ও সেম আবার লাইট অন অফ করলো। তো সেমনি ও অফ করলো, আমি চিল্লে উঠলাম ও শেট, এটা কি দেখলাম, ও লাইট অফ করলো আবার, তার 5-6 সেকেন্ড পর আবার অফ করলো, সেম থিং সেম টাই আবার অন করলো। আমি ওকে টাইট করে ধরলাম আর কিচ্ছু বলিনি, ও বুঝেছে, ও ডাইরেক্ট খুব রাফলি বাইক চালিয়ে সন্তোষপুরের রোড পার করে ব্যাকপুর বারাসাত হাইওয়েতে উঠে যায়। আমরা আমাদের বাড়ির দিকে ফিরবো বারাসাত, তো হাইওয়েতে ওঠার পর ও আমার জিজ্ঞেস করলো কি দেখ, আমি বললাম যে যে জায়গায় আমরা ছিলাম তার অপোজিট লেনে মাটিতে কেউ একটা বসেছিল, সাদা রঙের কেউ একজন। ও আমার একটা কথাই বললো, তা কি একটু স্কোয়ার শেপের ছিল? আমি বললাম হ্যাঁ, ও সেম থিং দেখেছে। আমরা তারপর খিল করে উড়িয়ে দিলাম, বাদ দিয়ে যাও নো প্রবলেম, বাড়ি চল। তো আমরা বাড়ির দিকে শুরু করলাম। এবার ঘটনা শেষ হয়নি, আমরা তো কোনো শেষ আর এর দিয়ে আর কি হবে। তো আমরা বাড়ির দিকে যাওয়া শুরু করলাম, তখনই অ্যাডামাস ইনস্টিটিউট বলে একটা ওই ব্যারাকপুর রোডে একটা ইনস্টিটিউশন পড়ে, আমরা ওইটার একটু কাছে। তখন ওই ইনস্টিটিউশন দিয়ে ট্রাক বেরোলো, ট্রাক বেরিয়ে বারাসাতের দিকে যাচ্ছে। তখনই নোটিশ করলাম ট্রাকের আলোতে ওই ট্রাক যেখান দিয়ে বেরোচ্ছে তার উল্টো দিকে একটা বট গাছ আছে, বট গাছের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা দুজন ভালো স্পিডে ছিলাম, তো আমরা যেতে যেতে ওটা জাজ করলাম কি ছিল। তো দেখলাম যে মেয়েটার এক্সপ্রেশন মানে ফেসিয়াল এমন সিচুয়েশন ছিল হচ্ছে না, আমরা স্টপ করতে বাধ্য হয়েছি। কারণ কি, মেয়েটার চেহারাটা ছিল ফুল স্কোয়ার শেপের আর ধপ ধপে সাদা, সাদ মানে এরকম থাক আমি কাউকে দেখিনি আজ অব্দি, নট দ্য ব্রিটিশ। তো আর যত সাদা চোখের অংশটা ততই কালো, কালো মিন্স ব্ল্যাক হোল, কিচ্ছু ছিল না, সিম্পলি ব্ল্যাক। তো আমরা লাইট দিয়ে দেখার চেষ্টা করলাম, বাট নো রেসপন্স। আমরা আবার মানে বাড়ির দিকে যাওয়া শুরু করলাম। যেই জন্য বারাসাতের কাছে আসলাম, ওর মাথায় কি স্ট্রাইক করলো যায় না, ও যে সময় বললো ভাই আমি যদি না দেখি ওটা কি জিনিস, আমার ঘুম হবে না, আমার ওটা জানতে হবে, আই নিড এ ডেফিনেশন। সো অবশ্যই আমার কিছু না বলে বাইক আবার ঘুরালো, ঘুরিয়ে আমরা সেই অ্যাডামাস পার করলাম। অ্যাডামাস পার করে আরো 300 কিলোমিটার গেলাম, কিচ্ছু দেখতে পাইনি। তখন প্রায় 1টা থেকে 1.5টা বেজে গেছে। আমরা তারপর বিয়ে আসলাম বাড়ি, ওই 1:45 নাগাদ ঢুকলাম। ঢুকে আমরা দুজন গল্প করা শুরু করলাম, করতে করতে অনেক হয়ে গেল, প্রায় 3:30, 3:30, 3:45 দিকে যাই না কি হলো, ও স্মোকার। সো ও আমায় বললো চল ওই জায়গায় যাবো। কেন বলে ওই বট গাছের নিচে গিয়ে স্মোক করবো, আমি জানি না আমি কেন ওকে না বলিনি, মনে হচ্ছিল আমাদের টানছে। আমি এক কথা রাজি হয়ে গেলাম, ও খুব আলসে দিল যে কোনো কাজ করতে চাইতো না নিজে, কিন্তু নিজেই সে বাইক তাড়াতাড়ি নামালো, নামিয়ে বলে চল ওখানে যাবো। বাড়ি দিয়ে বেরোতে দেখলাম বাড়ির সামনে দিয়ে একটা কালী ঠাকুর ওদের ভাষণ দিতে নিয়ে যাচ্ছে। তো প্রণাম করে বললাম মা বাঁচিয়ে রাখো, আমি বললাম তার বাঁচানো কি আছে, এমন কি হবে চল। তো আমরা গেলাম, তো যেই আমরা ওই ব্যারাকপুর হাইওয়েতে ঢুকলাম, আমরা এবার সন্তোষপুর যাইনি, আমরা ব্যারাকপুর হাইওয়েতে গেছি সেই আড়ামাসের দিকে। তো যেই আমরা ব্যারাকপুর হাইওয়েতে ঢুকলাম, ও বলছে আমার এই বাইকটা আমার হাতে লোকটি আমার হাতের মধ্যে এমন সেটি, আমি যা বলি তাই শোনে, বাট আমার বাইক এখন চলতে চাইছে না, কেন জানি আটকে যাচ্ছে। আমি বললাম মনের ভুল, বাইক চালা, ঠিক আছে। এবার আমরা হার্ডলি 2 থেকে 3 মিনিট গেলাম, দেখলাম বাঁদিকে দুটো মেয়ে, আমরা তাদের পার করে চলে গেলাম। আমি বললাম অভি এ মেয়েটা সে মেয়েটাই, বললো শিওর, হ্যাঁ ঠিক। ও কি করলো, আমরা অবভিয়াসলি যেরকম লেফট লেন দিয়ে আমাদের গাড়ি চলে, তো আমরা টার্ন নিয়ে আবার লেফট লেন দিয়ে রিটার্ন করছি, মিনস যেদিকে আমরা নর্মালি গাড়ি চলে। তো আমরা এবার দেখলাম আগে ওই মেয়েগুলো লেফট লেনে ছিল, এবার আমরা যে লেনে ওরা সে লেনে, ঠিক আছে। দেখতে এবার একটা গাড়ির সাথে ওরা দুজন দাঁড়িয়ে কি কথা বলছে, আমরা তাদের পার পেয়ে গিয়ে সামনে গিয়ে দাঁড়ালাম যে চেক করছি যে এরে কি সে মানে তারা কিনা। তো কিছু বুঝতে পারছিলাম না তখনও, তখনই তাদের পাশ দিয়ে দেখলাম দুটো ছেলে দুটো মেয়ে কাঁধা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে আসছে। এবার ভোরবেলা 4:00 বাজে, নেই পথে কেউ নেই, তো ওই মেয়ে ছেলেরা যারা আসছিল ব্যাগ নিয়ে, তো তারা আশেপাশে তাকিয়ে সার্চ করা উচিত বা দেখবে নর্মালি ক্যাজুয়ালি, বাট ওরা কিছু দেখেনি ওদের দিকে, তাকায়নি ওদের দিকে, বাট আমাদের দিক দিয়ে মানে আমাদের দিকে কম তাকাতে তাকাতে চলে গেল। আমরা গেস করলাম ওরা ফার্স্ট ট্রেন ধরবে, 4:35 হয় ওখানে, তো তাই হবে ট্রেন যাচ্ছে, ঠিক আছে। ওরা নর্মালি ছিল, বাট তখনই দেখলাম ওদের দিকে আমরা দেখতে দেখতে ওদিকে দেখলাম মেয়ে দুটো নেই, গাড়িটা আস্তে আস্তে এগাচ্ছে, যে এগাচ্ছে থামতে করতে করতে আমাদের সামনে দিয়ে পার হয়ে চলে গেল। এই পুরো ঘটনাটা মানে ওখানে দাঁড়ানো থেকে এই গাড়িটা চলে যাওয়া অব্দি, এগুলো টোটাল 2 থেকে 2.5 মিনিট ম্যাক্সিমাম ঘটনা। আমরা ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আবার অ্যাডভান্সের দিকে গেলাম যে ওরা কি ছিল আবার দেখতে হবে। করবেন ভাই, আমরা 90-80 কিলোমিটার পার আওয়ারে 8 থেকে 9 মিনিট গাড়ি চালিয়েছি, তারপর গিয়ে তাদের আমরা যে লেনে যাচ্ছি সে লেনে দেখতে পেয়েছি, মিনস ওরা এতটা ডিস্টেন্স সেই 2 থেকে 2.5 মিনিটে কভার করেছে হেঁটে।
আচ্ছা,
তো আমরা এটা বুঝলাম না কি ছিল, ঠিক আছে ভালো কথা। আমরা তাদের পার করে গিয়ে আবার রিটার্ন করে এবার আমরা রং সাইড দিয়েছি, মিনস সাইডে ছিল সেই সাইড দিয়ে রিটার্ন করছি আমরা। তখন গাড়ি একদম স্লো করে দেওয়া হলো, দেখছিল আমি শিওর হয়ে গেছিলাম এটা সেম এটাই, অভিজ্ঞ ভালো করে দেখছিল। তখন তাদের মধ্যে একটা মেয়ে আমাদের একটা কোয়েশ্চেন করলো, এই ট্যাটু করাবি? এই ভয়েসটা এমন একটা পিকুলিয়ার ভয়েস ছিল, এক্সপ্লেন করতে পারবো না, কেউ হাস্কি কেউ একটা করা একটা মানে আনএক্সেপশনাল। এবার এই ট্যাটু করাবি কথাটা তো মানে ভাবার কেন, আমরা বাড়ি চলে আসলাম চুপচাপ। এরপর আমি না একটা কথা অভিজ্ঞ বলেছি না, অভিজ্ঞ আমাকে একটা কথা বলেছে, আমরা চুপচাপ বাড়ি এসেছি, বাড়িয়ে বলছি যে ভাই এটা কি হলো। আমরা এত শক খুঁজি কারণ আমরা যখন প্রথমবার 1:30 সময় বাড়ি ফিরেছি, তখন আমি আর অভিজ্ঞ অনেক রকমের গল্প করছিলাম, তার মধ্যে একটাই গল্প ছিল যেই গল্প নিয়ে আমরা একদমই কথা বলিনি। আমি অভিজ্ঞকে একটাই প্রশ্ন করেছি, অভিজ্ঞ ট্যাটু করাবি? আমার খুব পড়ার শখ। অভিজ্ঞ একটাই রিপ্লাই দিল, ভাই মন খারাপ করিস না, আমার কাছে পয়সা নিয়ে এখন করতে পারবো না, এই টপিক বাদ দে। আমরা এই টপিক নিয়ে আর একটাও কথা বলিনি। আমরা দুজনে লিটারেলি স্টান হয়ে গেলাম, এই কোয়েশ্চেনটাই কেন, আরো তো অনেক মানে যা অন্য যা খুঁজতে বলবো এটাই কেন। বললাম ঘুমা, আমরা ঘুমালাম, আমি ঘুমিয়েছি, ও ঘুমাতে পারিনি। ও আমায় সাডেনলি ডাকলো, কি আমি কি হয়েছি, ও একটু কানটা খুলে শুনত কি, আমি কানটা খুলে শুনলাম, আমার জানালা আমার পাশেই আমার জানালা, জানালার পেছনে কিছু নেই ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গায় কে কন্টিনিউসলি নূপুর পরে হেঁট হাঁটছে, আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। আমি ওকে বললাম বাদ দে ঘুমা, যা হতো দেখবি। তারপর যেটাই ভাই ভয় পেয়েছিলাম, বিকজ কি কি এটা আমি আগে এক্সপ্লেন করতে পারিনি। পরের দিন হুজুরকে বললাম, হুজুর আমাকে খিতা দিয়েছিল, পানি পড়া দিল, তারপর দিয়ে ভয়টা একটু কমে গেছিল। বাট যবে দিয়ে সেই পানি পড়া শেষ হয়েছে না, তারপর দিয়ে ছোটখাটো কিছু ইনসিডেন্ট হওয়া শুরু করেছে।
ওকে, সেটা ভেরি মাচ জাফরান আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আরো একটা ব্রেক নিব, ব্রেকের আগে আমরা কিছু কমেন্ট প্রোফাইলে আমাদের দেখছি নুসরাত জাহান লিখেছেন যে ভয় লাগছে, কাব চৌধুরী আমাদের সাথে লিখেছেন পাঁচ বছর বছরে আমি ফার্স্ট মেসেজ কমেন্ট ভাইয়া পড়ে ফেললাম। আচ্ছা, চিটাগং তো ভূত এফএম কাঁপিয়ে দিল রাসেল ভাই, এত গেস্ট ইমন লিখেছে আমাদের। হ্যাঁ সেটাই, মানে অসংখ্য মানুষ এবং আমরা এখানে যে পরিমাণ মানে কি বলবো যে খাতির পাচ্ছি আর কি, সে তোমরা মুগ্ধ এবং আমাদের সাথে এখানে এখন অনেক 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 আমাদের লিসনার রয়েছেন যারা এক এক ঘটনা শেয়ার করবেন, খুব তাড়াহুড়া করছে এই জন্য। অরণ্য বাবু আমাদের এখানে আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি, রবি এস কে এছাড়া আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি, আলিয়া হাসান আহমেদ এছাড়াও মনিরুল ইসলাম আমাদের সাথে রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি গালিফ আমাদের সাথে এখানে দেখতে পাচ্ছি, ফেসবুকে কথা বলছি আর কি, ফেসবুকে রয়েছেন তসরিফ হোসেন এছাড়াও হিমু আমাদের সাথে রয়েছে, আরো অনেকে রয়েছে। আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি, স্টে টিউনড টু রেডিও ফুর্তি। আচ্ছা, যাওয়ার আগে আমি একটু জানিয়ে দিই যে আমাদের ইমেল অ্যাড্রেসটা ভূত এফএম রেডিও ফুর্তি ডট এফএম আমাদের ইমেল অ্যাড্রেস, যারা এস এম এস করতে চান মোবাইলের ম্যাসেজ লিখে রাখুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। আমরা যারা ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম রেডিও ফুর্তি ডট এফএম, আমাদের ফেসবুক এর অ্যাড্রেস www.facebook.com/ফুর্তি www.facebook.com/bhutfm.russell। আর খুলনা থেকে দেখতে পাচ্ছি আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমার সাথে লিখেছেন, হ্যাঁ আজকে বাংলাদেশ জিতে 4 উইকেটে, কংগ্রেচুলেশনস টু বাংলাদেশ ক্রিকেট টিম। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ফেসবুক পেজ অলরেডি সাবমিট হোসেন দেখতে পাচ্ছি আমরা এখানে হাসছেন, এবং ওসামা আমাদের এখানে লিখেছেন শুনছেন আমাদের এখানে, দিবা লিখেছেন আমাদের এখানে লিখেছেন মুক্তাগাছা থেকে আবু সাইদ। আমরা কিন্তু নেক্সট উইক কিন্তু আমরা ময়মন সিং রয়েছে, এটা আমাদের সাথে লিখেন ময়মন সিং থেকে। ময়মন সিং এর অনেক অনেক এসএমএস বুঝতে পারছি, ময়মন সিং কে অনেক ঘটনা পাবো, যারা ময়মন সিং এ আমাদের ঘটনা পার্টিসিপেট করতে চান, ময়মন সিং বসে ভূত এফএম এ ঘটনা বলতে চান, তারা অবশ্যই আমাদের এসএমএস আমাদেরকে ইমেল করুন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.com। ছোট একটা বিরতিতে আমরা ফিরে আসবো, স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ ফুর্তি
এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 2.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথি, এবং এখানে আমাদের সাথে আপলোড করছেন হচ্ছে রিফাত, এবং আমাদের সাথে রয়েছেন রনি, আমাদের সাথে রয়েছেন আসিফ ভাই, এবং আমাদের সাথে রয়েছেন কিন্তু খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে ভূত এফএম হরর ক্লাব, যেটা চিটাগং এ স্ট্যাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। অনেকে এসছেন তাদের সাথে কথা বলতে এবং যে সমস্ত মেম্বারদের সাথে সবকিছু তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ব্রিফ করতেন তাদেরকে, ভেরি বিজি রাইট নাও। এবং আমরা যেটা করবো সেটা সরাসরি ঘটনায় চলে যাবো, এবং আমরা লাশ ঘরের ঘটনা যে রয়েছে সেটা পরে শুনি। আগে শাকিরের একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল যখন তার বয়স খুব অল্প ছিল, ক্লাস 5 পড়তেন তিনি, আমরা সেই ঘটনা শুনবো। তার আগে আমি বলি যে মাহিষা আমাদের লিখছেন যে প্লিজ টেল মি ওয়েন, আচ্ছা তার এসএমএস টা কখন পড়া হবে সেটা জানতে চাইছেন, ময়মন সিং থেকে লিখেছেন। আপনি আমার এসএমএস টা পড়ে ফেলেছেন, এবার আপনি কত তাড়াতাড়ি মেল লিখেন এবং মেল পাঠান আমাদেরকে, এবং আমাদের স্টুডিওতে এসে ময়মন সিং আমাদের সাথে ঘটনা শেয়ার করেন কিনা সেটা এখন দেখার বিষয়, সেটা আমি দেখছি। আপনি শাকিল, আপনি একটু কাইন্ডলি সবাইকে বলবেন যে আপনার চিটাগং করতে ভাষা, আপনি চিটাগং ভাষা বলতে পারেন?
আমাদের ভিত্তি ক্লাস চলতো আর কি, তো আমাদের ভিত্তি ক্লাসের সময় সময় রোজার যেহেতু ছিল বন্ধ থাকতো, আমাদের স্কুলটা হচ্ছে সৌদি সরকার কর্তৃক অনুমোদিত অনুদানকৃত স্কুল, যেটা অনেক জায়গায় আছে, 2 স্ট্রিট একটা বিল্ডিং, তো আমাদের ওই স্কুলে একটা রুম ছিল আর কি, দ্বিতীয় তলায় একটা রুম ছিল, যেটা অলওয়েজ টাইম আমি প্রায় অ্যাটলিস্ট 5 years দেখছি লক করা থাকতো, তালা মারা থাকতো, তালাটা মাঝে মধ্যে নড়তো। সেটা নিয়ে আমাদের ভিতর অনেক মানে কৌতূহল ছিল, আমরা অনেকে বলা বলি করতাম যে এটা ভূতের রুম এই এরকম। তো যেদিন ঘটনাটা ঘটে রোজার এবং ঈদের প্রায় কাছাকাছি আমরা কাজ করতেছিলাম প্রায় 25 জনের মতো। তো আমাদের স্কুলে কিছু কনস্ট্রাকশনের কাজ হয়, কিছু গ্রিল দোতলায় কিছু গ্রিল চেঞ্জ করতে, তো ওখানে পানি দিতে হয় আর কি যেহেতু। তো আমাকে আমাদের সম্মানিত হেড স্যার উনি এসে আমাদের ক্লাস বলেন যে দোতলায় যেতে হবে, গিয়ে এরকম পানি দিতে হবে যেহেতু কেউ নেই পানি দেওয়ার মতো। তো সবাইকে একে একে সবাইকে বলা হলো কিন্তু কেউ যেতে রাজি হলো না। তো আমি অনেকটা চঞ্চল ছিলাম, তো আমি বললাম যে মানে সাহস দেখে যে স্যার আমি পারবো যেতে। তো স্যার আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার রুমে গিয়ে পানি নিয়ে তুমি উপরে গিয়ে দিয়ে আসো, যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাও। তো আমি করলাম কি, আমি খুব চঞ্চল দেখিয়ে সবার সাথে সাহস দেখে আমি সোজা চলে গেলাম, পানি নিলাম। পানি নিয়ে তো আমি প্রথম সিঁড়িটা হচ্ছে যে প্রথম ফ্লাইটে মানে প্রথম ধাপ এ উঠে একটা ল্যান্ডিং হয় কি, প্রথম দিক দিয়ে উঠে আমি ল্যান্ডিং এ দাঁড়িয়ে সেকেন্ড ফ্লাইটে উঠবো। তো সেকেন্ড ফ্লাইটে উঠে রুমটা যেটা ছিল, যেটা আমাদের ভিতরে সবচেয়ে ভৌতিক রুম যেটা, সেটা হচ্ছে ছিল মানে ল্যান্ডিং থেকে হাতে বাম পাশে। তো ওখানে প্রথম দেওয়ার পরেই মানে কেমন একটু অসুস্থ লাগতেছিল, মানে জিনিসটা আমি বুঝতে পারতেছিলাম না, দুপুরবেলা নিজে হতবাক ভয় লাগতেছে এরকম, কিন্তু আগে কখনো ভয় লাগেনি। তো আমি এক পা দুপা করে উঠলাম, উঠে মানে উঠে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম যে পাশের রুমে আওয়াজ হচ্ছে কি, রুম এটাতে দেখা যাচ্ছে কি যেন পা দিয়ে হাঁটা চলা করতেছে, খুব দৌড়াদৌড়ি করতেছে, মানে আমার উপস্থিতি টের পেয়ে যেন দৌড়াদৌড়ি করতেছে। ভাবলাম হয়তো বা পাশে অনেক নারিকেল গাছ আছে, নারিকেল গাছের পাতার কোনো শব্দ হতে পারে। তো এটা ভেবে আরো উপরে উঠলাম, কলেজ স্কুল গেটটা লাগানো ছিল, আর একটু উপরে উঠতে দেখলাম যে রুম থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে কলেজ স্কুল গেট গেটের ওদিকতে দাঁড়ায় শেষ কোণে দাঁড়িয়ে আমার দিকে মানে তাকাচ্ছে, মানে আমি চোখগুলো দেখতে পাচ্ছি, চোখগুলো মানে খুব জল জল অনেক বড় বড়। আর এরপর দেখলাম আমি যখন আরেক পুরো উঠলাম, দেখলাম যে সোজা দৌড়ে একদম কলাপসিবল গেট সামনে বরাবর চলে আসছে। তো আমি মানে দেখার চেষ্টা করলাম যে জিনিসটা কি, আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে জিনিসটা মানে কোন শেপ, মানে একটা মানে অনেকটা পানি এরকম এপাশ থেকে দেখলে ওই পারে দেখা যায় সেম পানির মতন আর কি জিনিসটা দেখতে। প্রায় 12-13 বছর বয়সে ছেলে, এক হাফ প্যানের মতো দেখা যাচ্ছে সেটা, এবং মানে খুব জল জল করে ভাবে তাকায় আছে আমার দিকে, মানে কলেজ স্কুল গেটের দুই পাশে ধরে ধরে অনেকটা আমার দিকে তাকায় আছে যে আমি কি করতেছি। আমি মানে ওটাকে জিনিসটাকে মানে অনেকটা অ্যাভয়েড করে নিলাম, না আমি সামনে দেখে কি করে, আসলে ওর সময় অত বেশি ভাব নেই যে আসলে এটা কি আমার কি ভুল হচ্ছে না অন্য কোনো কিছু। আমি যখন সামনে চলে যেতে গিয়ে আমি ডান পাশের রুমে ঢোকার জন্য চেষ্টা, মানে আমি ডান পাশের রুমে যাবো, তো দেখলাম যে ওটা ডান পাশের রুমের দিকে চলে গেল। তো ডান পাশের রুমটা হচ্ছে যে আমাদের ওই ম্যাডামদের রুম, এটা মানে ওখানে বসটা একটা বই রাখার জন্য একটা জায়গা ছিল রুমের ভিতরে, টোটাল দুটা একটা পার্টিশন ওয়ালতে দুটো রুম করা হয়। আমি কলাপসিবল গেটটা খুললাম, খুলে আমি গেলাম রুমের ভিতরে, ঢুকছি, ঢুকে একটা জানালায় আমি শুধু পানিটা দিছি। এরপর দেখলাম যে ভিতর রুম থেকে অনেক শব্দ হচ্ছে, মানে খুবটা খসমস আওয়াজ, বই পড়ে যাওয়ার একটা শব্দ, এরপর মানে গঙ্গানি গঙ্গানি টাইপের শব্দ হচ্ছে। তো আমি মানে চিন্তা করে গেলাম আসলে জিনিসটা কি। এরপর আমি আবার করলাম কি, ব্যাগ আসলাম, আমি বললাম ওই পরের রুমটাতে যাবো কি যাবো না। এরপর আবার যখন ব্যাগে আসি তখন দেখি যে ওই জিনিসটা থেমে যায়, মনে হয় আমার সামনে আমাকে আবার ফলো করতেছে। তো এরপর যখন আমি আবার ভিতর দিক ঢোকার চেষ্টা করলাম, দেখলাম ওটা ভিতর আরো কোনায় চলে গেল, মানে মনে হচ্ছে যে আমাকে ভয় পেয়ে ভিতর চলে যাচ্ছে। তো এরপর দেখলাম যেমন মুরগির যেভাবে চাবালে যেরকম শব্দটা হয় ওরকম একটা শব্দ আসতেছে, এবং সাথে সাথে দেখো সেলফ থেকে অনেকগুলো বই পড়ে গেল। তো এটা দেখার সাথে সাথে আমি করলাম কি, আমি পানির পাত্র থেকে ওইখানে পানিগুলো সবগুলো তাতে নিচে চলে আসছি, এসে আমি হেড স্যার রুমে পাত্রটা রেখে ক্লাসে আসলাম। আমাকে জিজ্ঞেস করতেছে স্যার এতক্ষণ কই ছিল, স্যার এতক্ষণ কই ছিলাম মানে আমি তো পানি দেখছিলাম, বলছে পানি কোথায় নিতে গেছিল আমাকে, আমি তো তোমাকে বলছিলাম যে আমার সাথে দেখা করার জন্য, স্যার আপনার সাথে কেন দেখা করবো, বুঝছে তুমি পানি দিতে গেছো যে কলেজ গেট লক করা, তুমি তো আমার থেকে চাবি নিতে হবে, তুমি চাবি নাও নাই কেন। তো এরপর আমি বললাম না স্যার আমি তো গিয়েছি ওখানে, গিয়ে আমি তো পানি দিছি, আপনি গিয়ে দেখেন। তো ওনার সাথে তর্ক মানে অনেকটা তর্ক হয় আর কি আমার সাথে। তো উনি পরে আমাকে বলে যে ঠিক আছে তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো, আমার সাথে তো গিয়ে দেখি যে আসলে হ্যাঁ কলেজ স্কুল গেটটা তালা মারা, কিন্তু যেটা আমি
আপনার যাওয়ারই কথা না, কোনো
আমার যাওয়ারই কথা না। এরপর হেড স্যার আমাকে করে কি মিথ্যা বলার জন্য মানে উনি মনে করছে আমি মিথ্যা কথা বলেছি, এই জন্য আমাকে মানে পুরো ক্লাসটাতে প্রায় টানা চার ঘন্টার জন্য একটা ক্লাস হয় যেটাতে আমাকে হাই বেঞ্চের উপর দাঁড় করাই মানে কান ধরে দাঁড় করে রাখে রেখেছিল আর কি। এটাই ছিল আমার ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ। আপনার স্টার্ট দিয়ে আজকে শুনেন তাহলে উনি আবার নতুন করে চিন্তা করবেন যে ব্যাপারটা কি ঘটছে।
স্যার অনেক অসুস্থ, অনেকদিন দেখা হয়নি স্যারের জন্য, আমি সবার কাছে দোয়া চাচ্ছি।
ডেফিনেটলি এবং স্যার শুনলেন আজকে তাহলে ডেফিনেটলি ভাবতেন যে আর তার সেদিন কি হয়েছিল, নতুন করে হয়তো ভাবতে হবে তাকে। যাই হোক আমিও খুব দ্রুত তার সুস্থতা কামনা করছি এবং আশা করছি আমি সুস্থ হয়ে উঠবেন। আমি দেখতে পাচ্ছি মুন্নিস থেকে লিখেছেন যে আজকে অনেক অসম সিলেক্ট কবে আসবেন, আমরা খুবই সুন সুন আমরা আসবো, আমরা আমাদের একটা প্ল্যান রয়েছে কবে মোটামুটি আমাদের একটা ডেটও করা আছে, সেই ডেট অনুযায়ী আমরা ডেফিনেটলি আসবো। ইকরাম আমাদের এস এম এস করেছেন ভ্রমরকান্দি থেকে এবং আমাদেরকে এস এম এস করেছেন ফয়সাল ভূঁইয়া লিঙ্ক রোড বাড্ডা থেকে, ছাড়া মারুফ রাজশাহী থেকে আমাদের এস এম এস করেছেন। যাই হোক যারা এস এম এস করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। একটা জিনিস মিস করছি, যারা সবসময় বলেন যে ভূত নতুনত্ব নিয়ে আসা দরকার, আমরা তারা খুব বেশি এনজয় করছে মনে হচ্ছে আমার কাছে, কারণ আমরা প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে সব লোকাল স্টোরিগুলো কালেক্ট করছি, সেই লোকাল স্টোরিগুলো আমরা শোনাচ্ছি আপনাদেরকে। তো সেটার সূত্র ধরেই আমরা আজকে চট্টগ্রামে এবং চট্টগ্রামে আমরা এখানকার স্থানীয় ঘটনাগুলো শুনছি এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে, এবং দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ আমাদের এখানে আমাদের সাথে রয়েছেন এবং আপনারা খুব ভালো রেসপন্সও করছেন। মারুফ আমাদের রাজশাহী থেকে এস এম এস করেছেন বললাম একটু আগে, প্রিন্স আমাদের ওয়ারি থেকে এস এম এস করেছেন, মাহফুজ ময়মনসিং থেকে এস এম এস করেছেন কোন জায়গা থেকে লাইভ করা হবে বলতেছেন, ময়মনসিং তো আমাদের স্টুডিও আছে সম্ভবত সেখান থেকে আরম্ভ করবো, আর যেমন আজকে চট্টগ্রাম স্টুডিও রাজশাহী স্টুডিও থেকে করেছিলাম, আসিফ নেটাল আমাদের শাহেদ রংপুর থেকে, এছাড়াও সাব্বির আমাদের হাজারিবাগ থেকে এস এম এস করেছেন, মোস্তাক বেবি রোড থেকে এস এম এস করছেন, তিনি তার বেবি মাহিষা ওয়াইফ প্রজাপতি তারা সবাই একসাথে শুনছেন, এছাড়া আমাদেরকে এস এইচ আপরার হুবগঞ্জ থেকে এস এম এস করছেন, আনাফ এস এম এস করেছেন আমাদেরকে ময়মন সিং থেকে, তার স্টোরি রেডি পাঠিয়ে দিন এক্ষুনি পাঠিয়ে দিন। নাজ ধানমন্ডি থেকে এস এম এস এবং তিনি চার বছরের অ্যাভলিনকে নিয়ে শুনছেন আমাদের শো। হিমেল আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন স্বাধীন সহ আরো অনেকে, ফরিদের সময় রাত একটা, দেখতে দেখতে কেমন করে এক ঘন্টা উড়ে গেল, এবং আমি এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে দিই যে আমরা উঠছি, আমরা আছি মেরিডিয়ান হোটেলে এবং আমাদের হসপিটালিটি এবং ফুড পার্টনার তারা, এবং 24 বছর পূর্তি হচ্ছে, আপনারা অবশ্যই একবার ভিজিট করতে পারেন যারা চট্টগ্রামে রয়েছেন, চট্টগ্রাম যাদের বেড়াতে আসার প্ল্যান রয়েছে। আমরা চলেছি আমাদের পরবর্তী অতিথি রানার কাছে, এবং রানা লাশ কাটা একটা ঘটনা আপনার কাছে আছে তাই না, সেই ঘটনা আপনি একটু আমাদের সবাইকে বলতেন, এবং তার আগে আপনি একটু চট্টগ্রামের ভাষায় একটু জানিয়ে দিন যে আপনি কোথা থেকে এসেছেন চট্টগ্রামের।
ডিসিল অনেক ধরনের ঘটনা আছে যেগুলো একদম বলবো। তাসল ভাই আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করি, ওই নামটা বলতে চাচ্ছি। আমি প্রতিদিন চিরাং মেডিকেলে আমার ডিউটি পরে, মর্নিং ডিউটি আমার চিরাং মেডিকেলে পড়ে, তো আমি প্রবর্তক মোড় থেকে নেমে আমি মোড় দিয়ে ঢুকি যাই তাড়াতাড়ির জন্য, ওইদিকে গেলে 30 সেকেন্ডের বেশি সময় লাগে না, তো আমি মোড় দিয়ে ঢুকে যাই এবং প্রায় প্রতিনিয়তই মর্গে মানুষজনের ভিড় থাকে, যে অ্যাম্বুলেন্স বিভিন্ন ধরনের মানুষ থাকে, বাট যিনি আমার সাথে ঘটনাটা ঘটবে সেদিন মেডিকেলের মর্গের সামনে কোনো ধরনের মানুষই দেখিনি এবং জায়গাটা ছিল খুবই নীরব। তো আমি ঢুকে সময় ডান পাশে লাশ ঘরে একদিকে একটু তাকালাম, কিছু দেখতে পেলাম না, তারপর কেন যেন হঠাৎ কৌতূহল হলে আবার ঢুকলাম, ঢুকে দেখি এক কোনায় দুইটা মানুষ কাফনে কাপড় কাটছে, আর নিচের দিকে তাকাতেই দেখি পায়ের নিচে একটি লাশ
কাফনে কাপড় কাটছে,
আর লাশটির বর্ণনা এরকম ছিল যে মানুষ কবর দেওয়ার জন্য যাবো কাপড়ের কাপড় কাটা হয় সেভাবে কাটতে, আমি দেখেছিলাম কয়েকবার কেউ কাপড়ের কাপড় কাটে। তো রাসেল ভাই এগুলো দেখার পর আমি একটু আত্মিত হয়ে যাই, তারপর আমি সোজা হেঁটে চলে যাই এবং যাওয়ার সময় দেখি যে ভিতরে কিছু বদ্ধ রুম আছে এবং যেগুলো তারা মারা থাকে ওই তালাগুলো অটোমেটিক ঝুলছে নড়ছে, তো এখানে একটু আর কি একটু নার্ভাস ফিল করি, তারপর সোজা চলে যাই এবং সেদিন আমি দুবার বুক করি মেডিকেল। বমি করার পর চলে যাই বাসায় এবং স্বাভাবিকভাবে আমার মায়ের শেয়ার করি। আমার মা বলে যে দরকার কি ছিল এগুলো দেখার, ঘুমিয়ে দুপুরে দুপুরে ঘুমানোর পর আমার কিছু খেয়াল থাকে না। রাতের বেলা রাত একটা দেড়টার দিকে ফেসবুকিং করার পর আমি ঘুমিয়ে পড়ি এবং আমার তখন কোনো কিছু মনে ছিল না দুপুরের ঘটনাটা, সকালের ঘটনাটা। এখন হঠাৎ রাত তিনটার দিকে মনে হয় মেবি তিনটার দিকে আমার ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে দেখি গা কাঁপছে, প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে আমার গা এবং ইঁদুর বিড়ালের আওয়াজ পাচ্ছিলাম আমি খাটের তল থেকে আর কি, ইঁদুর বিড়ালের আওয়াজ পাচ্ছিলাম প্রচন্ড রকম এবং মনে হচ্ছে কে যেন বাইরে থেকে আমার ডাকছে, কে যেন আমাকে বাইরে থেকে ডাকছে। এবং দরজার দিকে তাকাতেই দেখি মেডিকেলে আমি লাশ ঘরে যাই তালাগুলো দেখেছিলাম উঠতেছি তালাগুলো এগুলো এবং এরকম লাগতেছে আমার থেকে। তো আমি ঘামতেছি প্রচুর পরিমাণে চলতেছে, তখন ঘামতেছি আমি দোয়া দূর পরে তখন ঘুমিয়ে যাই। তারপর সকালে আমার আম্মা বলি এগুলা, আমার আম্মা আমার চাচার কাছে নিয়ে যায়, উনি ধারফুক জানে আবার, তারপর উনি আমার একটা তাবিজ দেয় আর কি। তারপর তাবিজটা দেওয়ার পর আমার কিছু হয় নাই। তারপর এর কিছুদিন পর আমি তাবিজটা খুলে ফেলি, এর থেকে এক ধরনের আনিস জানিস লাগে আর কি। তো ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু রাসুল ভাই একদিন আমি আপনাদের এই শোটা আবার ডাউনলোড করি, যেটা তোমার একটা শো ডাউনলোড করে আমি সবাই শুনি, শোনার পর আমি দিন একটা বাজে শো শুনি আপনার ভূত ফেমের, শোনার পর আমার একটু খারাপ লাগছিল আর কি। খারাপ লাগার পর তবে আমি ঘুমাই পড়ি কখন ঘুমাই পড়ি সেটা আমি নিজে জানি না, ফেসবুকিং করতে করতে ঘুমাই পড়ি, মানে হেডফোন লাগানো ছিল আর কি। তো রাতে আমি স্বপ্ন দেখতেছি আমি একটা পুকুর পাড়ে বসে আছি এবং ভয়ানক চেহারায় এবং চেহারাটা ওই আমি মেডিকেলে যে লাশ দেখছিলাম সেই লাশটার মতো হুবহু সেম চেহারা এবং খুব দ্রুত আমার দিকে এগিয়ে আসছে এবং মনে হচ্ছিল আমাকে মারবে আর কি, ঝগড়া করবে যুদ্ধ করবে এরকম মনে হচ্ছিল। কিন্তু আসলে তারা এসে আমার সাথে হাত মিলায় এবং আমি কি মনে করি কিছু মনে করি না, ওদের সাথে হাত মিলি কিন্তু ওদের হাত প্রচন্ড রকমের ঠান্ডা, এবার প্রচন্ড ঠান্ডা ছিল এবং ওদের হাত কাঁপছিল, দেখতে পাচ্ছি আর কি হাত কাঁপছিল। এবং এমন সময় আমার বাস্তবে ছিল আমার পিছনে একটা ঠান্ডা হাতের স্পর্শ পায়, আমি সাথে হাতটা ধরে ফেলি ঘুম থেকে উঠে, হাতটা অটোমেটিক চলে যায় তার থেকে এবং ওই হাতটা ছিল সেম যে হাতটা আমি স্বপ্নে দেখছি, ওদের সাথে যেভাবে হাত মিলাচ্ছি সেভাবেই ওই হাত ঠান্ডা ছিল প্রচন্ড এবং কাঁপা কাঁপা ছিল হাতটা এবং সুন্দর করে চলে যাচ্ছে হাতটা একেবারে স্লোলি চলে যাচ্ছে স্লো মোশনে। তো সাথে সাথে আমি আমার খালারে ডাক দিই, কারণ আমি আমার খালার বাসায় ঘুমাই, আমার খালার ভাইয়ের সাথে এবং যে বাসাটায় ঘুমাই ওই বাসায় অনেক কাহিনী আছে। তো আমার ডাক দিয়ে আমি ওনাদের এটা ধরে হাত ধরি, কিন্তু ওনাদের হাত ছিল শক্ত এবং গরম ছিল। কিন্তু রাস্তায় এখানে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি ঘুমানোর আগে ফ্যানটা ছেড়ে ঘুমাইছিলাম আর কি, যখন আমার ঘুম আসতেছে না তখন আমি আমার খালার ডাকার পর উনি বলে যে না সমস্যা নেই স্বপ্নটা ভুল স্বপ্ন দেখছো। তখন আমি পরে জ্বালিয়ে শুয়ে পড়ি, কিন্তু ফ্যানের দিকে তাকাতেই আমি হতভম্ব হয়ে পড়ি, ফ্যানের দিকে তাকাতেই আমি দেখি যে ফ্যান বন্ধ, আমি ফ্যান ছেড়ে ঘুমিয়েছিলাম কিন্তু শিওর আমি, আমার এখনো খেয়াল আছে। তো আমি আমার খাল ভাইয়ের জিজ্ঞেস করছি তখন ফ্যান সারিয়ে ঘুমাইলাম, রানা ভাইয়া ফ্যান তো বন্ধ ছিল, সারা রাত ফ্যান বন্ধ ছিল এইটাই। আর এই আমার ঘটনা তো আর
আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার নামটা বলবো ততক্ষণ আমি স্পর্শিয়া আমাকে এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, হাই ভাই ওয়েলকাম টু চিটাগং টিমকে তিনি জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন এবং তাপস আমাদের এসএমএস করেছেন, তাপস হৃদি জামাল চিটাগং থেকে আই লাভ ভূতারম লিখেছেন, চট্টগ্রাম থেকে শ্রুতি লিখেছেন যে আপনার টিম চট্টগ্রামের কোথায়, এটা তো আপনার গোলপাহাড়ের মোড় বলে রাইট, এটা আমাদের স্টুডিও থেকে আমরা করছি এবং আমরা চট্টগ্রামে রয়েছি, এটা গোলপাহাড়ের মোড়। হ্যাঁ রাইট, জাহিদ আমাদের এসএমএস করেছেন ভূতারম অনেক ফাস্ট যাচ্ছে তার কাছে খুব একেবারে বোরিং লাগার কোন সুযোগ নেই রাইট। পুথি আমাদের মামুন সিং থেকে এসএমএস করছেন, খুব ভয় পাচ্ছেন তিনি এবং খুব ভালো লাগছে তার কাছে, প্লিজ পড়বেন এই স্টোরিটা, মেবি ইমেল, আচ্ছা ইমেলে পড়া হয়েছে কোডটা যেটা বললেন না সেটা পড়া হয়নি সম্ভবত, এটা কি ইমেলে পড়া হয়েছিল যেটা আপনি বললেন না, মনে হয় কিছু অংশ মনে হয় পড়া হয়েছিল, যা কিছু অংশ পড়া হয়েছিল কিছু অংশ পড়া হয়নি। ওকে, সো আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন?
হ্যালো লিসেনার্স, আমার নাম আলিফ ইফতেদা, আমি শ্রীরামপুরে থাকি।
জি, আপনার ছুটি যাত্রা।
তো আমার ঘটনা আসলে শুরু হয় ঢাকাতে।
জি,
ঢাকাতে বলতে আব্বা পুলিশ অফিসার, ঠিক আছে? তো এই আমরা ঢাকাতে মিরপুরে থাকতাম, মিরপুর 14-তে আমার জন্ম। ওখানে তো খুবই দুর্বল পরিস্থিতিতে আমার জন্ম হয়, আমার জন্ডিস ছিল। তো এই কারণে আমাকে দেখাশোনা করার জন্য দুজন বেবিসিটার রাখা হয়। ওই দুজন বেবিসিটারের মধ্যে একজন বোবা ছিল, তার সাথে আমার খুব, আমার আম্মা বলেছিল তার সাথে আমার খুবই বন্ধুত্ব। আমি ঘুমতে গেলে তার কোলে, ঘুমাতাম তার কোলে, খেতাম তার কোলে, সবকিছু তার কোলে। তো তার প্রবলেম ছিল যে মানে সে আমার রুমে ঘুমাতো, কিন্তু সমস্যা হচ্ছে সে সারা রাত কান্না করতো। এরকম মানে হঠাৎ করে শুরু হয়। এই মানে একটা 7 দিন এক পিরিয়ড ছিল, ওই 7 দিনের পরে সে চলে যায়। তো ওখানে যাচ্ছি, তো ঘটনা হলো যে আম্মা একদিন ঘুম থেকে কান্না করছে, আম্মা আসছে, এসে দেখে সে আমাকে কোলে নিয়ে রুমের কোনায় বসেছিল, একদম কোনায়, খাটে টিপা, একদম এখানে অ্যাঙ্গেল থাকে খাটের যে অ্যাঙ্গেল, ওখানে চাপা ছোট একটা জায়গা ছিল, ডেস্কের পাশে একটা ছোট জায়গা ছিল, ওখানে বসেছিল কান্না করছিল। তো কান্না করছে, তা আম্মা এরপর থেকে মানে তাকে আর আমার রুমে থাকতো মানা করে, আম্মাই আমার সাথে থাকতো। তো এরকম থাকতো, দু একদিন থাকতো, কিন্তু সে কখনো আমার পাশ থেকে সরবে না, সে তাও আমি নিচেই ঘুমিয়ে থাকতো আমার পাশে। তো এরকম হঠাৎ ওই ঘটনা ঠিক 7 দিন পরে, সে কিন্তু, আমি বলিনি, সে কিন্তু বোবা, কথা বলতে পারে না। তো আর 7 দিন পরে একদিন রাতে সে আমাকে ঘুম থেকে জাগালো, জাগিয়ে সে শুধু আম্মাকে একটুকি বলছে যে অনর পরে সাইরে কোন অনর পরে তারা লুজে হবে, সে বোবা।
আচ্ছা,
আমাকে দেখে থাকতে আমাকে তারা নিয়ে যাবে, তারপর সে চলে যায়, তার কোন হদিস নাই, তার আব্বা অনেক চেষ্টা করছে, অনেক তাকে পাওয়া যায় না আর। তো শেষ আম্মা অনেক ভয় পেয়ে যায়, আম্মা আমরা চিটাঙ্গে চলে আসি, মুভ হয়ে আব্বু তখনও ঢাকায় ছিল, আমরা চিটাঙ্গে চলে আসি। চলে আসার পরে খুব ফ্লিকার্ড, তো আমার ছোট ভাই হয়, আমার ছোট ভাই হওয়ার পরে আমি হোস্টেলে চলে যাই 1 বছরের জন্য। তো হোস্টেলে যাওয়ার পরে আমাদের হোস্টেলটাই ছিল মানে একটু অনেক পুরনো আমলের একটা বিল্ডিং, খুব সুন্দর একটা জায়গা ছিল। তো আমার ভালো লাগছিল যেহেতু সেম বেচের ছেলেরা ছিল ওখানে, তাদের সাথে বসে থাকতাম, ভালো লাগতো। তো একদিন মানে তারা 3-4 যাওয়ার পরে তারা তাকে কমপ্লেন করলো, আমি নাকি রাতে তাদেরকে থাপড়াই। এই জিনিসটা মানে স্যার আমাকে অনেক কোয়েশ্চেন করলো, কেন করো স্যার, আমি করি না। তার সাথে আমার সাথে অনেকক্ষণ ধরে এগুলো চললো, শেষমেশ আমাকে রুম চেঞ্জ করে দেওয়া হলো, আমাকে রুম চেঞ্জ করে ক্লাস 10 এর কিছু বড় ভাইদের সাথে দেওয়া হলো। আর রুমটা ছিল এরকম যে রুমটা ছিল যেমন আপনারা খেয়াল করেন আপনার ড্রয়িং রুম, একটা ওই ড্রয়িং রুমকে পিচ বোর্ড দিয়ে যেটা পার্টেক্স বোর্ড দিয়ে একটা জাস্ট অ্যাঙ্গেল করে একটা রুম বানানো হয়েছে। তো আমি থাকতাম দরজার দিকে, দরজার ওখানে আমার খাট। তো কেউ যদি রুমটা মানে রুম থেকে বের হয় খাটের পাশ দিয়ে বের হতো, আর আমার মাথা ছিল যেদিক দিয়ে বের হবো ওদিক দিয়ে। তো একদিন আমাদের ফাইনাল এক্সামের একদম আগের দিন আমি
তারা যেটা শুনছিলাম এখন সেই ঘটনায় চলে যাই।
হ্যাঁ
ওটাই,
ওটাই এখন। তো মানে আমার ফাইনাল এক্সাম আগে, তো ঘটনা হলো যে আমি তাড়াতাড়ি ঘুমাই যেত, যারা ভাইয়া ছিল আমার রুমে তারা অনেক লেট নাইট পড়ে ঘুমাচ্ছে, তো একটা বড় ভাই ছিল সে খাটের অপোজিটে থাকতো, সে ঘুম থেকে উঠলো মানে হঠাৎ করে তার চোখ খুলছে, চোখ খুলে দেখে যে আমার খাট থেকে ঠিক 3-4 ডিস্টেন্সে খুব টল একটা শ্যাডো ফিগার একটা এন্টিটি দেখলো, সে এমন দেখলো সে তার হাত বাড়াচ্ছে আমার দিকে, তার হাত বাড়াচ্ছে আমার দিকে। এবং সে তা করলো কি, সে জোরে চিৎকার দিয়ে এই কে ওখানে। তো এম করার পরে সবাই জেগে উঠলো, মানে হোস্টেলের সবাই আসলো। এবং সবচেয়ে মানে সবচেয়ে উইয়ার্ড ব্যাপারটা ছিল, আমি যখন জেগে উঠলাম আমি দেখলাম আমার হাত দিয়ে ব্লিডিং হচ্ছে, মানে খুব একটা খুব বড় ধরনের একটা কাটা দাগ আছে আমার ডান হাতে, মানে কিছু একটা ঘষাকে তীরে চলে গেছে। তো এরকম হওয়ার পরে ঘটনা এখানে,
আপাতত হাতটা আপনি দেখেছিল আমাদেরকে যে হাতের জায়গাটা এখন মানে দেখে মনে হচ্ছে খুব ডিপ করে কাটা, হয়তো কেউ ডিপ করে চাপে আমাকে দেখেছিলেন আজকে সেই কাটার কথাই তো বলছি।
হ্যাঁ সেই কাটার কথাই বলছি। তো আমি
আসলে আপাতত ঘটনা শুন সবাই বন্ধু, হ্যাঁ
আমি থ্যাংকফুল ছিলাম ভাইয়ের কাছে যে ছিল 7 বছরের একটা ধারণা ছিল যে ভাইয়া ওদিন লাইফটা সেভ করছে। তো এরকম শেষ আমি আমার হোস্টেল থেকে নিয়ে আসলো, আমার কোনো কিছু হইল না। এটা এখন গত ঠিক 3 বছর আগে, একদিন রাতে আমার ফ্রেন্ড ফোন দিচ্ছে আমারে, তো বললো দোস্ত আবো যাবো একটা প্রোগ্রামে যাবো, তুই আয় তাড়াতাড়ি আয়। তা আমি বললাম দোস্ত অনেক রাতে এখন কিসের প্রোগ্রামে যাবি? আগে বলিস নি কেন, তো এরকম তাও সে জোর আমি বের হয়ে গেলাম। বাসা থেকে বেরোছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি যে তার এলাকায় যাবো ওখানে যাওয়ার আগে আমাকে একটা এরিয়া পার করতে হয়, যেটা ধরেন এটা খুব একটা জঙ্গল টাইপের এরিয়া, বাসের বাসা, বাসাটা অনেক লম্বা 35-30 ফিট ইয়াতে, এবং এটা ঠিক রাহাত বাম পাশে আর রোডটা হলো 20 ফিট। তো আমি যাচ্ছি, কিছু যাওয়ার পরে আমি খেয়াল করলাম যে একজন বোরকা পরা মহিলা, আমি একা আমল দিলাম না, আমি তাকে ক্রস করে চলে আসছি। হঠাৎ এই 10-12 কদম যাওয়ার পরে খেয়াল করলাম যে আমার সামনে কি যেন একটা প্রবলেম, বাস কিন্তু এটা মানে উইভ করছে, বাতাসে যেমন একটু উইভ করে একটু একটু কাঁপছে, বাস এরকম উইভ করার কথা না। পরে খেয়াল করলাম রশি, দেখলাম মানে আমি প্রথমে ডান দিকে তাকালাম, দেখলাম গাছের সাথে বাঁধা, পরে যখন শেষ মাথা খোঁজার জন্য বাম দিকে তাকালাম তখনই শক আমি, ওই মহিলা ওখানে দাঁড়িয়েছে, তার বাম হাতটা লম্বা করে সে রোড ব্লক করে ওই ওই পাশে রাস্তা ধরে আছে, 20 ফিট একটা রোড।
সো আপনার হাত কাটার সময় যে জিনিসটা দেখা গেছিল সেই জিনিসটা একবার একটু বর্ণনা দিয়ে দেবেন লাস্টে।
হাত কাটা যে জিনিসটা, ওই এন্টিটিটা সেম টল ফিগার ব্ল্যাক, ওটা ভাইয়া, ওটা আমি দেখিনি, ওটা ভাইয়া দেখেছে, ভাইয়ের মধ্যে
আপনাকে পাস করে চলে যায়, তারপরে আপনার সাথে ওই অ্যাক্সিডেন্ট,
হ্যাঁ আমার সাথে অ্যাক্সিডেন্ট হয়।
এবং রাত তখন কয়টা বাজে
ওটা আমি বলতে পারবো না ভাইয়া, মানে ভাইয়া বল যেটা আমার একটু 2:30 থেকে 3:30 এরকম, কারণ উনি ঘুমাতে 1:00 বাজে।
এবং উনি আপনাকে বাঁচিয়েছেন
আমার, হ্যাঁ উনি মানে উনি ডাক না দিলে সে সরত না, এটা
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো একটা ছোট বিরতিতে, তার আগে মিমি আমাদেরকে পুঠিয়া থেকে, না মিমি পুঁথি ভালুকা থেকে আমাদের এস এম এস করছেন, তার 3 cousins একসাথে শুনছেন, হালিম চিটাগং থেকে দেখছেন এবং FM তিনি শুনছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও এস এম এস করেছেন, এছাড়াও আমাদের সেস করেছেন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি মাইশা, এছাড়াও আমাদেরকে সেস করেছেন দেখতে পাচ্ছি মিড নাইট ওয়ারিয়র, ওকে আমাদেরকে এস এইচ আবরার সুপ্ত আমাদের এস এম এস করবেন, দুর্লভ আমাদের টাঙ্গাইল এস এম এস করছেন, এছাড়াও পলাশ লালবাগ থেকে এস এম এস করছেন, এস এম এস করছেন আমাদেরকে রুসফি, তিনি বিগ ফ্যান আমাদের, এছাড়াও নাহিদ সেই থেকে এস এম এস করছেন অসম স্টোরি, এছাড়াও আমাদেরকে এস এম এস করছেন দেখতে পাচ্ছি হালিম চট্টগ্রাম থেকে, আমাদেরকে এস এম এস করছেন দিতে পাচ্ছি রুহান, আমি যা হালিম খুব অবাক হচ্ছে যে আমরা চট্টগ্রামে, আমি আরো করে বলে দিতে আমরা চট্টগ্রামে এই মুহূর্তে রয়েছি, আমাদের যে রেডিও স্টেশন রয়েছে চট্টগ্রামে সেই রেডিও ফুর্তির চিটাগং স্টেশন থেকে আমরা সরাসরি এই শোটা করছি, এবং এখানে আমাদের যারা ঘটনা বলছেন তারা সবাই চট্টগ্রামের লোকাল, এবং তারা লোকাল ঘটনাগুলি আপনাদের সামনে নিয়ে আসছেন, এবং ঠিক এই একই ধারাবাহিকতায় আমরা নেক্সট টাইম যাব ময়মনসিংহে, এখন অবশ্য ময়মনসিংহে যাচ্ছি না, এখন ময়মনসিংহে একটা ছোট বিরতিতে যাব, এবং তার আগে জানিয়ে আমাদেরকে যে এস এম এস করতে হলে আমাদের এস এম এস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দেখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, ময়মনসিংহে যারা আছেন তারা লিখে নিন, আমি স্পেলি বলে দিচ্ছি bhutfm@radiofurti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের শেষ ঘটনাগুলো পাঠিয়ে দিন এই অ্যাড্রেস, এবং বিশেষ করে ময়মনসিংহে যেহেতু নেক্সট উইকে আমরা যাচ্ছি, সুতরাং অবশ্যই অবশ্যই ময়মনসিংহে যারা আছে তারা খুব দ্রুত আমাদের পাঠিয়ে দিন ঘটনাগুলো, আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti, www.facebook.com/bhutfm.rasel, এবং সেখানে গিয়ে চেক আউট করুন যে ওখানে বেশ কিছু আমরা আজকের অতিথি যারা রয়েছেন, যারা গেস্ট রয়েছেন, যারা হর ক্লাবের মেম্বার রয়েছেন, তাদের ছবি টবি সবকিছু দেওয়া হচ্ছে। সো অবশ্যই অবশ্যই সেখানে ভিজিট করতে ভুলবেন না, স্টে টিউন, একটা ছোট্ট বিরতি দিচ্ছি, স্টে টিউন ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, ইট কামস অ্যালাইভ রামিং ফর্ম। ইয়েস শুনছেন রেডিও ফুর্তি চলছে ভূত এফএম, এবং আমরা এখন চট্টগ্রামে, আমরা রেডিও ফুর্তি চট্টগ্রাম স্টেশন থেকে সরাসরি আপনাদের সাথে কথা বলছি, এবং আমাদের এখানে স্টুডিওতে আছেন চট্টগ্রামবাসী, এবং তাদের সাথে আপনারা যদি তাদের সাথে আপনারা যদি মিট করতে চান তাহলে চলে যান আমাদের ফেসবুক পেজগুলোতে, এবং দেখবেন একটার পর একটা ছবি আপলোড করা হচ্ছে, ভিডিও আপলোড করা হচ্ছে, এবং আপনারা চেক করে ফেলতে পারেন আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti এবং www.facebook.com/bhutfm m.russell মটন সিং যারা রয়েছেন তারা এবং আপনারা সবাই আমাদের যদি ইমেল পাঠাতে চান অথবা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা জেনে নিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@bhutfm.fm which is bhutfm@radio4.fm। বছরের শুরুতেই আমরা শুরু করেছিলাম রাজশাহী দিয়ে, তারপরে সেস বাজার আজকে আমরা যে প্রোগ্রাম ঘুরছি আমরা এবং প্রতি সপ্তাহে আপনাদের সামনে আমরা নিয়ে আসছি বিভিন্ন এলাকার লোকাল সব ঘটনাগুলো। এবং সেরকমই একটা ঘটনার জন্য আমরা এখন যাচ্ছি মানিকের কাছে। মানিক আপনি একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন চট্টগ্রামে?
আমি আগ্রাবাদ থাকি, আগ্রাবাদ সিজিএস কর্নের ঘটনাটা দিয়ে আমি শুরু করব।
আচ্ছা, আমরা চলে যাব আপনার ঘটনায়।
ঘটনাটা হচ্ছে 2001-এর, এটা হচ্ছে আমাদের কলোনিতেই এবং আমাদের কলোনিতে যে মানে আমাদের স্কুলের ঘটনাটা, এটা আমাদের রিইউনিয়নের সময় 2001-এর 24 ডিসেম্বরের কথা বলছি আমি। তো আমি পেশাগতভাবে আগে সব প্রকৌশল ছিলাম, সাউন্ড ইঞ্জিনিয়ার, এবং আমাদের বিজনেস ছিল। তো ওই টোটাল ইভেন্টের কাজটা আমরা পাই। তো এটা মানে ট্রেডিশনাল ভাবে চলে এসেছিল, আমার আব্বু করলো, তারপর আমার চাচা করলো, দেন আমি ইনভলভ হই। তো এর ঠিক 15 মিনিটের আগের দিন রাতে সাউন্ড সেট আপ দিয়ে লাইট সেট আপ মানে আমরা সব কাজ শেষ করব। তো মোটামুটি কাজ শেষ রাত 2:30 তখন আমরা কাজ শেষ করে আমরা যাচ্ছি চা খেতে বাগানতলির মোড়ে। বাগানতলির মোড়ে যাওয়ার আগে আমরা সব লাইট স্টাইটস গুলো মানে সবকিছু জ্বালিয়েই মোটামুটি আমরা বের হয়ে গেছি। দেখার যে ছিল যে চেকিংটা, লাস্ট চেকিংটা, চা খেতে চলে যাই। তো সবাই ব্যাক করলো, আমি সবার পিছনে ছিলাম, আমি একটু ধীরে ধীরে আসছিলাম। তো আমাদের স্কুলের গেটটা, গেটের একটু সামনে হচ্ছে আমাদের কলোনির মেইন গেটটা। তো মেইন গেটটা ক্রস করে টেনিস কোর্টের সামনে আসলাম। টেনিস কোর্টের সামনে আসার পরে আমি দেখলাম কি আমাদের স্কুলের গেটের সামনে তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছটা অনেক পুরাতন এবং এই তেঁতুল গাছটা নিয়ে অনেকের অনেক ধরনের অনেক কথা আছে আমাদের কলোনির। এটা যারা এখন সিজিএস কলোনি থেকে শুনছে তারাও বলতে পারে। তো গাছটারও অনেক বয়স, প্রায় এটা আপনার 100 ইয়ার্স ওভার গাছটার বয়স। তো ওই গাছ সম্পর্কে মানে পরে আমি যেটা জানতে পারছি আমার আব্বুর কাছ থেকে, সেটা আমি পরে আসছি। তো আমি টেনিস কোর্টটা ক্রস করে মানে আমি দেখলাম কি যখন আমি গেট দিয়ে ঢুকলাম গাছে কোনো বাতি জ্বালানো নাই, কিন্তু জাস্ট 30 মিনিটস আগে আমরা কিন্তু লাইট স্টেজ সবকিছু জ্বালিয়েই কিন্তু আমরা বের হয়েছি। তো মানে খুব খারাপ লাগলো যে কি রে আমি লাইটটা জ্বালায় গেলাম, এগুলো নাই এখন বন্ধ। আমি ঠিক তেঁতুল গাছের সামনাসামনি আসার পরে টোটালি ফ্রিজড, মানে আমি আর এক পাও সামনে এগোতে পারছি না। ঠান্ডার সময় আমি ঘামছিলাম প্রচন্ড পরিমাণ ঘাম আমার। হঠাৎ করে মানে ওই আমি স্ট্যাচু হওয়া অবস্থাতেই আমি হঠাৎ করে আমার বাম কানের পাশ দিয়ে কিছু একটা সাঁই করে ছুটে গেল, লাইক এ বুলেট। তো আমি ঠিক বাম দিকে যখন তাকাচ্ছি, বাম দিকে তাকানোর পরে ঠিক রাস্তার অপোজিট দেখছি আমি দুটো লোক, একটা লোক আরেকটা লোককে খুব ভাবে মারছে এবং এমন ভাবে মারছে যে মানে মারতে মারতে প্রায় মানে ডেড বডির মতো করে ফেলছে। হঠাৎ করে মানে আমার খেয়ালটা ছুটে যায়। খেয়ালটা ছুটে যাওয়ার পরে দেখি ওখানে মানে সিনেমা যেরকম ভ্যানিশ হয়ে যায় ওরকম কোনো কিছুই নেই। পরে মানে আমি দেখি কি আমি মোটামুটি নর্মাল, কিন্তু আমার পুরো শরীর তখন ঘামে গেছে, মানে শীতকাল, শীতকালের ভিতরে ঘাম কোথা থেকে আসবে। ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে আমি আমার টেকনিশিয়ানদের জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার তোমরা লাইট কেন খুললা, ওখানে তো আমি লাইটটা জ্বালায় রেখেছিলাম। তো আমার মানে টেকনিশিয়ানটা বলতেছে বস আমরা কি বলবো, আমরা মানে গাছের সামনে আসলে কি মানে লাইট আমরা যেগুলো লাগাইছিলাম গাছের উপরে ওগুলো খুব সুন্দর ভাবে গুছায় টুছায় গাছের নিচে কে যেন রেখে দিছে।
ওরা কেউ কিছু করেনি?
না, ওরা কেউ কোনো কিছু করেনি এবং তারাও খুব অবাক হয়ে গেছে, কারণ একটা গাছ যখন লাইটিংস দিয়ে সাজাতে যায় তখন অনেক কষ্ট করা লাগে, প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যায়। 2-3 ঘন্টার যে কাজটা, 2-3 ঘন্টার কাজটা কিভাবে আধা ঘন্টার ভিতরে মানে কমপ্লিট করে ফেললো, আধা ঘন্টা কিভাবে মানে এতগুলো লাইট নামিয়ে ফেললো। তো আমি বললাম যে তোমরা কি আর কোনো কিছু দেখছো এখানে, কোনো কিছু অবজার্ভ করছো? না, আমরা কোনো কিছু অবজার্ভ করিনি। তো রাসেল ভাইকে যেটা জানাই রাখা দরকার সেটা হচ্ছে যে আমার রাশিগত যেটা সমস্যা আমি আপনাকে মেইলেও বলেছি, রাশিগত সমস্যা আর বেশ কিছু ইন্টারনাল কিছু সমস্যা আছে যেগুলো আমি বললাম না, যেগুলো হয়তো বা আমি স্টুডিওর বাইরে অনেকের সাথে শেয়ার করেছি। আমাদের এখানে যারা আছেন, আমাদের ফ্যামিলিতে এরকম কিছু একটা আছে যার কারণে মানে আমি আমার অনেক এক্সপিরিয়েন্স, হিউজ এক্সপিরিয়েন্স, প্লাস মানে আমি এক সময় মাইলসেও ছিলাম, মাইলসে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। তো মাইলসের সাথে থাকা অবস্থাতে রাজশাহী তো বেশ একটা ঘটনা ঘটছে, এটা আমি মানে অফে আলাপ আলোচনা করছিলাম আমরা
আমরা শুনে বসে নিশ্চয়ই একটা সময় কিন্তু আজকে তো যেহেতু
আজকে যেহেতু সময় কম আর রাসেল ভাইয়ের কাছে রিকোয়েস্ট করবো যে আমি ঢাকা ছিলাম 7-8 বছর তো শ্যাওড়াপাড়া যেটাকে মানে সিটির ভিতরে হন্টেড এরিয়া বললে যেটাকে হয় যেটা আপনি জানেন সম্ভবত শ্যাওড়াপাড়ার বেশ কিছু শ্যাওড়াপাড়ার মানে বেশ কিছু এক্সপিরিয়েন্স আমার মানে হয়ে গেছে কারণ আমি আপনাকে যেহেতু বললাম আমার রাশিগত সমস্যা আছে তো যদি আপনারা চান
তারপরে আপনি আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস করি তারপরে আপনি আসলে বিশ্বাস করেন যে আপনার রাশিগত সমস্যা হয়
হ্যাঁ
আপনার কি রাশি
তুলা
তুলা রাশি এবং তুলা রাশির জাতক জাতিকাদের আসলেই সমস্যা হয় লিব্রা যাদের যাদের তাদের এরকম ধরনের প্রবলেম ফেস করে বলে আপনি বিশ্বাস করেন
হ্যাঁ
ওকে থ্যাংক ইউ সো মাচ
আরেকটা জিনিস বলে নিই দর্শকদের জন্য প্যারানর্মাল বলতে আছে ধর্মীয় মতে ভূত বলতে কোনো কিছু নেই পেতনি আছে জিন আছে খারাপ জিনটাই পেতনিতে রূপান্তর হয় আমাদের ভিতরে যেরকম মানুষ খারাপ ভালো তো ভালোগুলো সবসময় নামাজ কালামেই এবং আপনার উপকার করবে এবং খারাপগুলো সবসময় আপনার খারাপই করবে এটা আমি আমার লজিক দিয়ে চিন্তা করি
থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আমরা এখন সাফায়েতের কাছে যাই একটু হ্যাঁ সাফায়েতের কাছে সাফায়েতের ঘটনাটা শুনি আমরা এবং সাফায়েত আমাদের জানান যে আপনি কোথা থেকে এসছেন এবং চট্টগ্রামে কোথায় আপনার বাসা
হ্যালো ইসলাম আমি সাফায়েত আমি এসেছি চিটাগাং থেকে আমার বাসা হচ্ছে চিটাগাংয়ের আগ্রাবাদে আচ্ছা আমার বাসা হচ্ছে চিটাগাংয়ের আগ্রাবাদে তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মানে এরিয়াতেই ঘটে যাওয়ার একটা ঘটনা তো আমি ঘটনাতে চলে যাচ্ছি আর তার আগে একটু রাসেল ভাইকে ধন্যবাদ এবং আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে ধন্যবাদ আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমার একটা প্রোগ্রাম ছিল আমার প্রোগ্রামটা থেকে বাসায় ফিরতে ফিরতে রাত 12টার উপরে বেজে যায় তো আমি আপনার মানে আমার বাসা থেকে মানে আমি যেখানে মেইন রোডে ছিলাম মেইন রোড থেকে আমার বাসায় যেতে মানে 20 টাকার মতো রিক্সা ভাড়া খরচ হয় তো আমি একটা রিক্সা ঠিক করলাম একজন বুড়ো চাচা ছিল তো আমি ওনার রিক্সায় উঠে রাত 12টার উপরে বাজছে তখন তো আমি রিক্সায় উঠে আমার বাসার দিকে রওনা হচ্ছি তো আমার বাসায় যেতে মাঝখানে অনেক বড় একটা মানে একটা মাঠ ক্রস করতে হয় আশা করি আগ্রাবাদের অনেকে এই জায়গাটা চিনবে সেখানে একটা শিশু হাসপাতাল আছে এবং একটা পার্ক আছে শিশু পার্ক আছে তা আমি যখন ওই জায়গাটা যে ক্রস করছি হ্যাঁ ওই জায়গাটা চলে আসে এবং আমার রিক্সাওয়ালার হাতে একটা বিড়ি ছিল এবং উনি ওনার গ্রাম্য ভাষায় একটা গান গাচ্ছিলেন আর আমি আমার রিক্সায় বসেছিলাম শীতকাল ছিল অ্যাকচুয়ালি এটা 2013 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে তা আমি যখন বসেছিলাম রিক্সায় আমার কানে হেডফোন ছিল আর আমি গান শুনছিলাম জাস্ট আমার মানে জ্যাকেটের হুডিটা উঠানো ছিল তো আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি তা একটা সময় মানে আমার রাস্তাটা একটা তিন রাস্তার মোড়ে এসে শেষ হয় মানে তিন রাস্তার মোড়ে আসার পরে আমি বাম দিকে টার্ন করব তো অনেক দূর থেকে আমি খেয়াল করলাম যে রাস্তার যে ল্যাম্পপোস্টগুলো ল্যাম্পগুলো জ্বলছে ওগুলো দেখতে পাচ্ছিলাম যে কিছু ল্যাম্প জ্বলছে কিছু ব্লিঙ্ক করছে ওই অবস্থায় দেখলাম যে আমি যে বাম দিকে টার্ন করব ঠিক বাম দিক থেকে কোন একটা মানুষ আসছে তার কালো ছায়া মূর্তিটা আমি দেখতে পাচ্ছিলাম মানুষটা আসছে তো আমার মনে হচ্ছিল যে নাইট গার্ড বা সিকিউরিটি গার্ড এই ধরনের কেউ হবে তো হঠাৎ করে শুনতে দেখতে পেলাম যে সামনে কিছু কুকুর কাঁদে অ্যাকচুয়ালি রাসেল ভাই ব্যাপারটা হচ্ছে কুকুর মানে আমি আমার মায়ের থেকে শুনেছি কুকুর অ্যাকচুয়ালি কাঁদে যখন সে খারাপ কিছু দেখে বা কোনো বিপদ দেখতে পায় তখন কুকুর কাঁদে তো আমি জিনিসটা মাথায় নিইনি বাট আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে যখন আমি ওই যে ছায়ামূর্তি দেখতে পাই ওনার যখন আমি ওনার সাথে ক্রস করব বা ওনার কাছাকাছি চলে আসলাম জাস্ট খেয়াল করলাম যে যিনি আমার রিক্সা চালক ছিল চাচা ওনার লুঙ্গির গোজ থেকে খুব মানে খুব তাড়াতাড়ি উনি একটা বিড়ি বের করলো বিড়ি বের করে ওনার মানে ওই এক হাতে বিড়িটা ধরিয়ে ফেললো ধরিয়ে উনি ওটা টানছে খুব জোরে টানছে এবং উনি ওনার গানটা গেয়ে যাচ্ছে খুব উচ্চস্বরে গাচ্ছে এবং খুব দ্রুত উনি রিক্সাটা টানছে তো আমি যখন ওই ছায়ামূর্তিকে ক্রস করতে গেলাম মানে আমি কি বলবো মানে আমি পুরো স্ট্যাচু হয়ে যাই রিক্সার উপরে এই জন্য যে আমার পাশে দিয়ে কি যাচ্ছে আমি জানি না আমি শুধু দেখতে পাচ্ছি মানে অনেক কুচকুচে কালো কিছু একটা মানে একটা রাসেল ভাই মানে একটা রুমের দরজা যেরকম হয় মানে অনেক চড়া তার মানে তার হাইট আমি জানি না কতটুক কারণ আমি রিক্সায় বসে আছি এখন আপনি যদি আমার পাশে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন আপনার হাইট মিনিমাম আমার চেস্ট বা আমার কাঁধ পর্যন্ত আসবে কিন্তু আমার পাশ দিয়ে যিনি যাচ্ছেন ওনার বডিতে কোনো মুভমেন্ট নাই যেখানে মানুষ হাতে একটা মুভমেন্ট হয় বডিতে ওই মুভমেন্টটা নাই প্লাস ওনার হাইটটা মানে আমার রিক্সার যে হাইট সেটা ছাড়িয়ে ওনার আরো উপরে আমি ওনার উপরের দিকটা দেখতে পাইনি জাস্ট নিচের দিকটা দেখেছি যে কিছু একটা কালো কুচকুচে যেটা আমার পাশে দিয়ে হেঁটে যাচ্ছে এবং ওনার উপরে যখন ল্যাম্পপোস্টের আলোটা পড়ে ওনার সামনের রাস্তাটা আমি দেখতে পাই কিন্তু ওনার ওই কালো যে শ্যাডো আছে তার পিছনে আমি কিছু দেখতে পাই না তা আমি রিক্সাটা খুব শক্ত করে ধরলাম মানে কি বলবো যে আমার কানে হেডফোন ছিল কিন্তু আমি কোনো গান শুনতে পাচ্ছি না আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই যে আমি কোথায় যাচ্ছি কি কি হচ্ছে এখানে এখন আমি যখন ওই জায়গাটা ক্রস করি, ওই শ্যাডো আমাকে ক্রস করে চলে যায়, তা আমি নর্মালি বাসায় আসলাম। বাসায় আসার পরে রিক্সা চালকের চোখে ভাড়া দিচ্ছি, তো আমাকে আঙ্কেল বললো যে তুমি কি কিছু দেখেছিলে। আমি সরি আঙ্কেল, মানে কি ব্যাপারে? উনি বললো যে অ্যাকচুয়ালি এরকম হয়, অনেক ভালো ছিল যে তুমি পিছনে ঘুরে দেখো নাই। আমি বুঝতে পারলাম যে তুমি খুব শক্ত করে রিক্সাটা ধোলা, এটা আমি অনুভব করলাম। কিন্তু উনি আমাকে জাস্ট একটা মানে সাজেশন দিয়ে গেলেন যে কখনো যদি লাইফে কখনো এরকম কিছু দেখো বা সামনে পড়ে, কখনো ওটাকে কাটাতে যাবা না, মানে দেখতে যাবা না ওটা কি কেন, ওটা কখনো প্রশ্ন করবা না, যেটা দেখছো ওটা ভুলে যাবা। এটা ছিল আসলে আমার ঘটনাটা।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনায় আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন। তার আগে আমি কিছু এসএমএস করব। নীল ধ্রুব তারা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আকিব দেব, এবং আমাদেরকে তিনি চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, তার নানু বাড়ি আগ্রাবাদ অ্যান্ড আজকের ঘটনাগুলো সব সত্য এবং আগ্রাবাদ সত্যি হন্টেড এরিয়া তাই বলেছেন তিনি, এবং সবাই এখানে দেখে মাথায় মানে আচ্ছেন। সো আচ্ছা, সাগর আমাদের এসএমএস করছেন চিটাগং থেকে, ঈদগাহ থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি নীল আমাদের এসএমএস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি ফায়াদ পঞ্চগড়ের প্ল্যান আছে কিনা। আপাতত ভাইয়া এই ডিস্ট্রিক্টের মধ্যে পঞ্চগড়ের নাম নেই, তবে ভবিষ্যতে অবশ্যই আসবো। ভবিষ্যতে আমাদের প্রত্যেকটা এলাকায় গিয়ে গিয়ে ঘটনা কালেক্ট করার ইচ্ছা রয়েছে, দোয়া করবেন আমাদের জন্য। এবং তুর্ণা আমাদের এসএমএস করছেন রাজশাহী থেকে, আমাদেরকে এসএমএস করছেন ডিফাত মায়মন সিং থেকে ভূতফম রক্স, এবং মায়মন সিং আসার জন্য অগ্রিম তিনি আমাদের ওয়েলকাম জানিয়েছেন। আদনান সিরাজ থেকে আমাদের এসএমএস করছেন আউটডোর শো করছেন, তাই দুইটা ঘটনা না করে তিনটা ঘটনা তিন ঘন্টা করা যায় কিনা, তিন ঘন্টা করা আমাদের প্ল্যান আছে, এরপরে কিন্তু শো রয়েছে, সুতরাং আমরা চাইলেই যে খুব দ্রুত তিনটা ঘন্টা করে ফেলতে পারবো, এটা একদম এরকম কিছু না আর কি। জেরিন আমাদের এসএমএস করছেন মায়মন সিং থেকে, এবং ভূতফম তার কাছে অসম এটা তিনি জানিয়েছেন। আমাদেরকে রানা এসএমএস করছেন মায়মন সিং থেকে, এবং আমাদেরকে তিনি স্টুডিওতে এসে বলতে চান, যারা স্টুডিওতে এসে বলতে চান মায়মন সিং এর, দেখতে পাচ্ছি প্রচুর রেসপন্স, যারা স্টুডিওতে এসে বলতে চান মায়মন সিং থেকে তারা চলে যান। আমাদের অ্যাড্রেস লিখে নিন, এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভূত এফ এম @radio40.fm, স্পেলিংটা বলে দিচ্ছি এক্ষুনি লিখে ফেলুন ভূত এফ এম BHOOTFM @radio40.fm। আপনার নাম ঠিকানা এবং ঘটনা সহ আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা চাচ্ছেন যে স্টুডিওতে কোনোভাবে আসা সম্ভব না, আবার নিজেও একটু পার্টিসিপেট করতে চাচ্ছেন, তারা কিন্তু ঘটনা আমাদেরকে সরাসরি রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন। অডিও ক্লিপটি অবশ্যই কোয়ালিটিটা একটু ভালো হতে হবে। ওকে, আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা।
হ্যালো লিসনার্স, আমি মাসরুর আহমেদ শোভন, আমি চিটাগং মেডিকেল কলেজে পড়ি থার্ড ইয়ারে। তো রাসেল ভাই, আমি ডিরেক্টলি ঘটনায় চলে যাই।
জি প্লিজ।
ঘটনাটা আসলে ঘটে আমি যখন প্রথম মেডিকেলে ভর্তি হই, এটা 2014 ঘটনা। অলমোস্ট টাইমটা অলমোস্ট এরকমই ছিল, তবে একটু পরে ফেব্রুয়ারির শেষের দিকের ঘটনা। তো আমাদের মেডিকেলে প্রচুর অনুষ্ঠান হয় এবং আমি কালচারাল সাইডের অনেকটা অ্যাটাচড এবং অনেক প্রোগ্রামও করি। তো এই জন্য আমরা যখন ফার্স্ট ইয়ারে থাকি তখন আমাদের একটা হোস্টেলে থাকতে হয় যেটা নাসিরাবাদে, এবং আরেকটা হোস্টেল হচ্ছে আমাদের মেইন বয়েজ হোস্টেল, যেটা আপনার দুইটা পাহাড় দিয়ে সেপারেট করা, আমাদের ছোট পাহাড় দিয়ে সেপারেট করা মূলত হসপিটালটা থেকে। তো আমার অনেক প্রোগ্রামের কাজে বা এই ধরনের ডিফারেন্ট কাজে আমার মেইন হোস্টেলে যেতে হয়। তো তখন ওই দিন বা ওই সময়টা থেকে আমি মেইন হোস্টেলে যাওয়া শুরু করি ফার্স্ট ইয়ার হোস্টেল থেকে। মেইন হোস্টেলের যে জায়গাটা হসপিটালকে যেটা মেইন হোস্টেলের সাথে কানেক্ট করে, ওইটা মেবি বানানো হয়েছে পাহাড় কেটে, পাহাড় কেটে একটা রাস্তা বানানো হয়েছে। তো ওইটার পাশে একটা মাঠ এবং পাশে পাহাড়গুলা। তো আমি রাতে কাজ করতে করতে লেট হয়ে যায় এবং ওইখান থেকে আসতে আসতে অলমোস্ট আড়াইটা বেজে যায়। তো ওই সময় আমি শুনেছিলাম যে এই জায়গাটা তেমন একটা ভালো না। তো যখন আমি ফিরছিলাম মেইন হোস্টেল থেকে ফার্স্ট ইয়ার হোস্টেলে ওই পথটা দিয়ে, তখন যখনই আমি দুইটা পথের মাঝখানে আসি, মানে দুইটা পাহাড়ের একটা ছোট একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে যখনই যাই, তখন দেখি টেম্পারেচারটা হঠাৎ করে কমে যায়। কমে যায় বলতে একটা ভ্যাপসা বাতাসের মতো আমার শরীরকে টাচ করে, এরকম একটা ফিলিংস চলে আসে। তো আমি তখন ভয় পেয়ে যাই এবং থান্ডার্ড হয়ে ওই জায়গায় প্রায় থেমে যাই। আমি ছোটবেলায় শুনতাম যে এইরকম যদি কখনো কোনো ঘটনা ঘটে তাহলে কখনো থেমে থাকতে নেই, কখনো মানে থামা যাতে না যায়, এরকম ভাবে আমি শুনি। তো আমি এগিয়ে যাই, একটু এগিয়ে যাওয়ার পরে আমি দেখি যে কেউ আমাকে ফলো করছে, এরকম এক কিছু হচ্ছে। আমি অনেকবার চেষ্টা করি পিছনে ফিরে তাকাবো কিন্তু আমার সেরকম কোনো সাহস হয় না। তো আমি কোনোভাবে ওই জায়গাটা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাই। তো কয়েক এক বছর পরে আমরা মেইন হোস্টেলে যাই, মেইন হোস্টেলে উঠি ফার্স্ট ইয়ার হোস্টেল থেকে। তখন আমি ওই জায়গাটা সম্পর্কে কিছু কিছু তথ্য জানতে শুরু করি, এবং সবচেয়ে ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর যে তথ্যটা আমি জানি, যেটা কয়েকদিন আগে রিভিল হয়েছে, সেটা হচ্ছে ওই পথটার ঠিক পাশেই একটা গণকবর ছিল, এবং ওই গণকবরে অলমোস্ট 30 জনকে কবর দেওয়া হয়।
আচ্ছা, এটা আপনি পরে জানতে পেরেছেন?
হ্যাঁ, এটা আমি পরে জানতে পারি। এবং ওই জায়গাটা শুধু আমার একার এক্সপিরিয়েন্স ছিল না, অনেকেই ওই এক্সপিরিয়েন্সটা করেছে, যার কারণে যেটা টেম্পারেচার কমে যায় এবং ওইখানে ল্যাম্পোস্ট গুলার ব্লিঙ্কিং গুলো এত বেশি হয় যে ওইটার মধ্যে আপনার কয়েকদিন পরে পরে ওই লাইট গুলো চেঞ্জ করতে হয়।
আচ্ছা,
এবং আরো একটা তথ্য রিভিল হয়, এটাও খুবই রিসেন্টলি, সেটা শোনা যায় যেসব বাচ্চাদের অ্যাবর্শন করা বাচ্চাদের এবং বেওয়ারিশ অনেক লাশকেই ওই জায়গায় দাফন করা হয়।
আচ্ছা,
এবং এই ঘটনাটার পর থেকে রাসেল ভাই এখন আমি কখন পরে ওই রাস্তাতে দিয়েই যাব, এবং এই ঘটনাটা সবার সাথেই ঘটে অলমোস্ট।
ওকে,
এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর এবং হন্টেড বলা যেতে পারে, এটা হন্টেড একটা প্লেস।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আমরা আবারও ব্রেকে যাব, তবে তার আগে একটু জানিয়ে দিই, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন যে বাংলাদেশ ক্রিকেট টিম আসলো কিন্তু এখনো ভূত এফএম টিম আসলো না। আমরা কিন্তু খুলনায় যাব, যে আমাদের লিস্টে রয়েছে খুলনা, এবং আমরা নেক্সট মান্থেই ইনশাল্লাহ আপনাদের ওইখানে যাচ্ছি। এই মান্থে হতে পারে আবার না হতে পারে, বাট নেক্সট মান্থে যে আমরা যাচ্ছি এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তাজিন আমাদের এস এম এস করেছেন কুষ্টিয়া থেকে, অর্ণব আমাদের এস এম এস করেছেন নিউ স্কাট ঢাকা থেকে, এবং রুমে বসে তিনি শুনছেন, খুব ভালো লাগছে তার কাছে। এ দেবাস ডোভাস আমাদের এস এম এস করছেন চট্টগ্রাম থেকে, আরেকটি হন্টেড এরিয়া তিনি বলছেন কোতোয়ালি এরিয়া এবং এর আশেপাশে। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে ইফতি বলছেন রমনা থেকে, যে রমনা আবাসিক এলাকা থেকে, যে আগ্রাবাদ, হাই আল্লাহ, আমি তো ওইখান দিয়ে ডেলি আগ্রাবাদ যাই, সেটা তিনি জানিয়েছেন আর কি আমাদেরকে। ওকে, আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও এম এইচ আদর আমাদের এস এম এস করেছে, আমাদের এখানে কমেন্ট করেছেন, ঘুম বাবু আমাদের কমেন্ট করেছেন, ভয় লাগছে তার কাছে। বাদশাহ আমাদের এখানে লিখেছেন, এছাড়া আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি রাজ, এছাড়াও আমাদের এখানে লিখেছেন সুমন আহমেদ, এছাড়া আমাদের জাহিদ রাজীব আমাদের এখানে লিখেছেন, আমাদের এখানে লিখেছেন আহসান আকাশ, এছাড়াও সাজ্জাদ হোসেন ইমন, রাহাত আলম, আমরা ফেসবুক থেকে পড়ছি, পাগল সিদুর রহমান সোহাগ, এছাড়াও স্বপ্নীল জয়া, এছাড়াও জানাতুল ফেরদোস কথাসহ আরো অনেকে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো, এবং বিরতির আগে আরো একবার জানিয়ে দিই আমাদের এস এম এস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, এতে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm, আপনার নাম টিকেন এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা আগামী সপ্তাহে আসছি ময়মনসিংহে, সুতরাং অবশ্যই অবশ্যই ময়মনসিংহ যারা রয়েছেন তারা এই উইকে যতদিন পারেন, সম্ভব হলে রবিবারের মধ্যেই, নেক্সট সানডের আগেই আপনারা আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন। এবং আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক। ফাহিম আমাদের লিখেছেন কলাবাগান থেকে, যে ঢাকা থেকে, যে কলাবাগান ঢাকা থেকে, যে অনেকদিন পর তিনি ভয় ফিল করছেন, এবং ট্রাস্ট মি, যে কোনো জায়গার লোকাল যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো অনেক বেশি ভয় ধরায়। মানে জাস্ট এই জায়গায় এই লোকাল মানুষদের মুখ থেকে শুনছেন আপনি ঘটনাগুলো, সুতরাং অবশ্যই ভয় না ধরিয়ে কোনো উপায় নেই। তামিম আমাদের তেঙ্গা চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, শৌকত আমাদের এস এম এস করেছেন সার্ভার ক্যান্টনমেন্ট থেকে, ছাদে বসে তিনি শুনছেন। এছাড়াও অতুল আমাদের এস এম এস করেছেন চিটাগং থেকে, এছাড়াও ফৌজান আশ্রিন আমাদের এস এম এস করেছেন ফুলবাড়িয়া থেকে, আমাদের ফিরোজ এবং মাহমুদ আমাদের এস এম এস করেছেন, আমাদের এস এম এস করেছেন তিহান সহ আরো অনেকে। আমাদের আরো অনেক এসএমএস পড়ার ইচ্ছা ছিল, কিন্তু এই মুহূর্তে আমার সাথে বসে আছেন আরো চারজন নতুন অতিথি। আমি জানি না সবার মাত্র আমাদের হাতে সময় আছে, আসলে পাঁচ মিনিট, এর মধ্যে সবার ঘটনা শোনা সম্ভব হবে না। এক মিনিট করে দিলে কোনো ঘটনা এসে বলা হবে না। দেখা যাক কি করা যায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনার নামটা একটু কি? আচ্ছা শুনি একটু কাছে এসে, এটা আমার মনে খুলে দিই। আচ্ছা একটু কাছে এসে বলতে হবে। জি
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মাসুদ বলছি, আমি থাকি আগ্রাবাদ ব্যাপারী পাড়া।
আচ্ছা আপনার ঘটনা একটু বলেন, আর সরাসরি ঘটনায় চলে যায়, ছোট করে, খুব ছোট
করে। আমার ঘটনাটা হচ্ছে আমার বাসা কেন্দ্রিক, আমি আমার বাসাতে কিছু আছে মানে কোনো কিছুর অস্তিত্ব আছে এই জিনিসটা আমি ফিল করতে পারি। যেমন ধরেন যে বাসায় রাত্রেবেলা আড়াইটা বা তিনটার দিকে মনে হয় যে কেউ বাসার মধ্যে হাঁটতেছে বা আচ্ছা কিছু আমি দেখতে পাই। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমার বিয়ের পর যখন আমার বউ আমার বাসায় আসে, তো আমাদের যেই রুমটাকে নিয়ে মেনলি যে প্রবলেমটা হয়, তো সেই রুমে আমরা প্রথম অবস্থায় খাট না কেনার কারণে ফ্লোরমেট করে শুতাম। তো প্রথম দিন যখন আমরা শুতে গেলাম তখন আমার ওয়াইফ বলতেছে যে বাসায় আমি খুব বাজে একটা স্মেল পাচ্ছি এবং জানালার পাশে কেউ একজন বসে আছে বা দাঁড়িয়ে আছে। তো আমি ওকে ওর ভুল ভাঙার জন্য আমি জানালার পর্দা সরিয়ে বলতেছি কই এখানে কেউ নাই। ও আমাকে সঙ্গে সঙ্গে রিপিট দিল যে না তোমার পাশে সে দাঁড়িয়ে আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। তো এরপরে আর একটা সবচেয়ে মানে শকিং একটা ঘটনা যেটা, সেটা হচ্ছে যে এর কিছুদিন পরে যখন আমার ওয়াইফ কনসিভ করে, তো তিন মাসের মাথায় যে, তো একদিন রাত্রেবেলায় সে মানে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে, তো উঠার পরে হঠাৎ কি দেখে যে ভয় পায় তা জানি না, তো তার পরের দিনই আসলে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো এরপরেও আপনার এই বাসাতে মানে আমার ফ্রেন্ডরা যদি আসে, যেই সকল ফ্রেন্ড আছে তুলা রাশির, আমি সরাসরি বলতেছি যে সকল ফ্রেন্ডরা আছে তুলা রাশির, ওই ফ্রেন্ডরা আসলে ওরা কিছু না কিছু একটা ফিল করতে পারে, কারো কান গরম হয়ে যায় মানে কেউ পাগলের মতো আচরণ করে। কিন্তু মানে আমি আজ এখন পর্যন্ত মানে কোন জিনিসটাকে সামনাসামনি দেখিনি, কিন্তু উপলব্ধি করি যে কিছু একটা এখানে অস্তিত্ব আছে।
থ্যাংক ইউ ভেরি মাচ। সুতরাং লিব্রা, আজকে আপনাদের নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং আশা করছি যে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন।
আমি কৌশিক পটমানি থেকে আসছি।
আচ্ছা আপনারা ভূত এফএম হরর ক্লাব অলরেডি ওপেন করে ফেলেছেন না, এটা কি চট্টগ্রাম শহরের?
জি জি জি,
চট্টগ্রাম শহরের। ওকে, সো ঘটনা ছিল, আজকে তো ঘটনা শোনার সময় নেই, ছোট্ট করে যদি বলতেন যে চট্টগ্রাম আসলে ভয় পাওয়ার মেইন কারণটা কি, আপনি কি মনে করেন?
আসলে এটা বারোয়ালিয়া দেশ হিসেবে খ্যাত, আর চট্টগ্রামে মানে বিভিন্ন সুফি দরবেশ এসব ইয়া ছিল, আর চট্টগ্রামের বেসিক্যালি পাহাড় পর্বত আর পাশে কক্সবাজার সব মিলিয়ে মানে একটা মানে ভৌতিক, আসলে রাতের দিকে চট্টগ্রামটা যেমন আমরা যে জায়গায় আছি তার থেকে বেশি দূরে জিইসি না, জিইসির মধ্যেও আসলে অনেক কিছু ঘটনা ঘটে। তার পাশে
ফয়জ লেক অনেক ঘটনা শুনেছি। ওকে, আমরা পরবর্তী আপনার কাছে যে আপনার নামটা যদি কাইন্ডলি বলতেন।
আমার নাম মোহাম্মদ জহির আব্বাস, আমি আসছি চট্টগ্রামের চকবাজার থেকে।
আচ্ছা আপনার চট্টগ্রামের চকবাজারে কি কোনো ঘটনা ঘটে?
চকবাজার, হ্যাঁ ঘটে।
আচ্ছা কি ধরনের ঘটনা ঘটে?
আমার সাথে যেটা ঘটেছিল 2013 সালে ঘটেছিল, এটি আমার বাসা কেন্দ্রিক। তো ওটা আসলে হয়েছিল আমার বাসায় আমরা যে তিনজন থাকতাম, দুজন চাকরিজীবী ছিলেন, ওদিন বৃহস্পতিবার রাতে চাকরিজীবীরা ওনাদের বাড়িতে চলে গিয়েছিলেন আর আমি একাই ছিলাম বাসায়। আমি রাতের আর্লি ঘুমিয়ে গিয়েছিলাম এবং রাতের তিনটার দিকে সাড়ে তিনটার দিকে আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর দেখলাম যে আমার বাসায় একটি মেয়ে, অর্থাৎ গহনা পরা এবং বিয়ের শাড়ি পরা একটি মেয়ে আমার বাসায় টেবিলের পাশে ওখানে বসেছিল। তো আমি যেহেতু শীতকাল ছিল আমি ল্যাব থেকে উঠি নাই, পরে তিন চার মিনিট পর দেখলাম যে মেয়েটা উঠে আমার রুমের যে অ্যাটাচড টয়লেট ছিল ওটার ভিতর ঢুকলো, ঢুকার পর এবং ও মানে টয়লেটের কলটা ছেড়ে দিল। তো কিছুক্ষণ পর যখন দেখলাম যে পানিগুলা যখন কল থেকে পরে বালতি উপচিয়ে পড়ছে, আমি উঠলাম, উঠে টয়লেটের ওখানে নক করলাম, নক করতে গিয়ে দেখলাম যে টয়লেটটা খোলা। তো আমি ভিতরে ঢুকে দেখলাম যে আসলে ওখানে কোনো মেয়ে ছিল না।
ওকে, তো এটা আপনার বাসায় ঘটেছে?
জি।
ওকে, আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনার কি নাম?
হাই, আমি ইসলাম মোহাম্মদ তুকিতাজার, আমি এসেছি হালিশন নয়াবাজার।
আপনার হাতে বই দেখছি, সুতরাং আপনি ভূত এফএম এর একজন মেম্বার, হরর ক্লাবের মেম্বার হয়েছেন। ওকে, সো তো কি আপনি শেষে আপনি একজন সায়েন্টিস্ট, রাইট? নাকি সায়েন্টিস্ট? আচ্ছা, সো আপনি কি সায়েন্টিস্ট?
না
আপনি সায়েন্টিস্ট না। আচ্ছা আপনার বাসা কোথায়?
হালি শহরে কি আপনার এরকম কোন ঘটনা আছে?
হালি শহরে আমাদের মৌসুমী আবাসিক নামে একটা এলাকা আছে, ওখানে একটা বিল্ডিং আছে, ডুপ্লেক্স বিল্ডিং, ওখানে কেউ তিন মাসের বেশি থাকতে পারে না। মানে ওখানে যারাই যায় তারাই কমপ্লেন করে, মানে মাঝরাতে বাচ্চার কান্নার আওয়াজ পায়। এবং রিসেন্টলি আমার ছোট বোন জারিনের জারিন ওর একটা বান্ধবী ওখানে ছিল, তো ওরাও বললো যে মাঝরাতে ওরা প্রায় মানে বাচ্চার আওয়াজ শুনতো, এবং একদিন ওরা দরজা খুলে দেখে মানে ওখানে একটা বাচ্চার ছায়া আর কি, ছায়ার মতোই এরকম দেখে। এবং বিশেষ করে সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখনো বাসায় গেলে দেখা যায় হাউস টু লেট, এবং বাসাটা শেষ পর্যন্ত মানে ওর মালিক বেঁচে দিতে যাচ্ছে আর কি।
ঠিক আছে, আমার বাইরে আর কেউ বাকি নাই, সুতরাং বাইরে কেউ বাকি না থাকে তাহলে আমি এখন সাইন আউট করব। এবং আমি দেখতে পাচ্ছি যে সেতু আমাদের এস এম এস করেছেন ফুর্তি থেকে, যে আমি নিউ ফ্রেন্ড ফুর্তি রনি একটু দেখবেন যে বাইরে আর কেউ বাকি আছে কিনা। এছাড়াও দেখতে পাচ্ছি যে রীতা ময় আমাদের কাওয়ালি কতোয়ালি থেকে এস এম এস করেছেন আমাদেরকে মামুন, এছাড়া এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তামিম ধানমন্ডি থেকে, এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি পারভেজ এস এম এস করেছেন নরসিংদী থেকে, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি জান্নাত রাজ, এছাড়াও সাব্বির টাঙ্গাইল থেকে আমাদের এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও বাবু, এছাড়াও এস কে পারভেজ আমাদের এস এম এস করেছেন নরসিংদী থেকে। সো এতক্ষণ পর্যন্ত আমি ফেসবুকে এখন দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের কিন্তু জানাচ্ছেন এবং আমাদের সাথে আছেন এখনো পর্যন্ত কানেক্টেড ফেসবুকে যারা আছেন, এবং এখনো পর্যন্ত যারা মানে আমাদের সঙ্গে লিখে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছি যে লিখছেন, আচ্ছা নামটা বলতে চাবো, তার আগে চলে গেল জিনিসটা। আচ্ছা আমাদের এখানে আজকে অনেকজন এসেছিলেন, মাসুদ আমাদের এস এম এস করেছেন, আই এম ফ্রম সিলেট, আই লাভ ভূত এফ এম, এবং তিনি প্রতিদিন ভূত এফ এম রেগুলার শুনেন সেটাই বুঝতে পাচ্ছি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি পিন রাজ এস এম এস এখানে কমেন্ট করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি আরো অনেকে, এবং আমি দেখতে পাচ্ছি সুমন আহমেদ তাদের মধ্যে একজন, আমাদেরকে ছাড়াও কিং অফ নাটোর তার মধ্যে একজন, আমাদেরকে এমডি আমল ইসলাম আছেন, আমাদের সাদ্দাম হুসেইন আছেন, এছাড়াও আব্দুর জাহান আছেন, শরীফুল ইসলাম আছেন আমাদের এখানে, অমিত সহ আরো অনেকে, অমিত জাসিদ, সুমন আহমেদ, নাহিদ, আরিফুল, এছাড়াও দেখতে পাচ্ছি আরো আছেন নিলয়, এছাড়াও রয়েছেন মিজানুর রহমান সহ আরো অনেকে। সো ফেসবুকে এখনো পর্যন্ত তারা আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি রাহাত আলম আমাদের এখানে রয়েছেন মেঘের পরে মেয়েটা আমরা ফুর্তির পেজে চলে গেছি, এছাড়াও অনি আমাদের এখানে রয়েছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মাসুম হৃদয়ের কথা নামই এটা, বিগম্যান মারুফ সহ আরো অনেকে আমাদের সঙ্গে রয়েছেন। সো যারা এতক্ষণ পর্যন্ত চিটাগং এর যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, সমস্ত দেশ থেকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদের জন্য অনেক 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 ধন্যবাদ তাদেরকে জানাই, এবং অনেক 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 শুভকামনা রইল। অ্যান্ড চট্টগ্রাম আপনাদের এই মানে সাড়ার জন্য, আপনাদের এই ভালোবাসার জন্য আমরা সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ, এবং চট্টগ্রাম এসে আমাদের মন ভরে গেছে। আমরা আশা করছি যে আমরা ঠিক একইভাবে যখন ময়মনসিং যাব, ময়মনসিং থেকে আমরা এই রেসপন্সটা পাবো, এবং ময়মনসিং এ যারা রয়েছেন তারা আমাদেরকে অবশ্যই ইমেইল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শুনে, আপনার এলাকায় যেহেতু যাচ্ছে আপনার স্টুডিওতে আসা উচিত মনে হয়, এটা হক আমাদের, রাইট? আচ্ছা, আর সে সাথে আমরা প্রত্যেকটা শহরে গিয়ে গিয়ে কিন্তু আমরা ফ্যান আমাদের যে হরর ক্লাব, সেই হরর ক্লাব আমরা ওপেন করছি। আজকে চিটাগাংয়ে এরকম বেশ কিছু হরর ক্লাব আমরা ওপেন করেছি, মেডিকেল কলেজ শহরের মধ্যে এবং একটা আবার কলকাতায়। সো সেই রকম আপনাদের ময়মনসিং এ যারা হরর ক্লাব খুলতে চান তারাও অবশ্যই আমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ফেসবুক আইডি পাঠিয়ে দিন আমাদের কাছে। কথা হবে আবারও আগামী শুক্রবার, তবে চিটাগাং থেকে নয়, কথা হবে ময়মনসিং থেকে, এবং নতুন অতিথিদের নিয়ে সেইখান থেকে ময়মনসিং এর লোকাল স্টোরিগুলো আপনারা শুনতে পাবেন আগামী সপ্তাহে। এবং সেই পর্যন্ত আশা করব যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। এবং আবারও বলছি যাওয়ার আগে যে আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম রাসেল, আমার সঙ্গে রিফাত এতক্ষণ অপারেট করছিল এখানে থেকে সবকিছু, আর আমাদের ওখানে ঢাকায় বসে আছেন মাসুম যিনি মিউজিক করছেন এবং সেটা উনি অপারেট করছেন। আমাদের সাথে রয়েছেন রনি, আমাদের সাথে রয়েছেন আসিফ ভাই, এবং আমাদের সাথে রয়েছেন আলভি। থ্যাংক ইউ ভেরি মাচ যারা কষ্ট করছেন এবং অক্লান্ত পরিশ্রম, পেছনের মানুষগুলো সবচেয়ে বড় সাফল্য তাদের, তারা পুরোপুরি আপনাদের কান পর্যন্ত এটা পৌঁছে দিচ্ছেন এবং সবসময় হেল্প করছেন আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। একটু আগে দেখেন যে আপনি একটু আগে বলছেন ঠিকমতো শোনা যাচ্ছে না, এখন আবার ঠিকমতো শুনতে পাচ্ছেন, তো কৃতিত্বটা আমার না, আমি গলার স্বর কমিয়ে বাড়িয়ে বলিনি বা চিৎকার বাড়িয়ে দিইনি যে আপনাদের কান পর্যন্ত যাচ্ছে, যারা ছিলেন এতক্ষণ পেছনে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। কথা হবে আবার আগামী শুক্রবারে, আজকের মতো এখানেই শেষ করছি।
চট্টগ্রাম, অনেক অনেক ধন্যবাদ, টাটা।